dice and roll.
নমস্কার, 221 বিহারিসন রোড থেকে বলছি আমি প্রত্যয়। আমার সাথে আছে সুমিতেন্দ্র। আচ্ছা, প্রথমেই বলি আমাদের ভূত প্রেত চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গল্পের টাইটেলে চ্যানেলটিকে মেনশন করা আছে, চটপট খুলে সাবস্ক্রাইব করে দিন। এবং কবিরুল ইসলাম ও অরুণিকা ঘোষালকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে মেম্বারশিপ নেওয়ার জন্য। আজ সিজন 5 এপিসোড 10 থাকছে দ্বারকা প্রিয়নাথের গল্প বাইজি। গল্পটি নাট্য রূপান্তর করেছে নার্গিস। এই গল্পের প্রথম অংশের ন্যারেটর গল্পের জন্য চ্যানেল থেকে সৌমেন। দ্বারকা প্রিয়নাথের ভূমিকায় আমি প্রত্যয়। মালতীর ভূমিকায় এই প্রথম আমাদের চ্যানেল যে ভয়েস দিচ্ছে দুর্বা। বসন্তের ভূমিকায় অনন্যা। শঙ্করীর ভূমিকায় অস্মিতা। বিনয়ের ভূমিকায় সৌরভ সাহা। সুন্দরের ভূমিকায় সুমিতেন্দ্র। মাখনের ভূমিকায় 86.7 তোমার এফএম থেকে সৃজন। নাজিরের ভূমিকায় সাত্তকী। এবং ক্র্যাবের ভূমিকায় আমি প্রত্যয়। তাহলে শুরু করা যাক আজকের এপিসোড। সিজন 5 এপিসোড 10 থাকছে দ্বারকা প্রিয়নাথের গল্প বাইজি।
ঘুটঘুটে অন্ধকারের রাত, জ্যোৎস্নাবিহীন অমাবস্যার এই আঁধারে আকাশের মিটমিটে তারাগুলোও যেন আসন্ন বিপদের পূর্বাভাস পেয়ে কোথাও আড়াল হয়ে গেছে। কোথাও কিচ্ছু দেখা যাচ্ছে না। নিশাচর কীট পতঙ্গগুলোও আজ নিঃসার। ঝিঁঝির আওয়াজ, পেঁচার ডাক, অদূরের জঙ্গলের শেয়ালের হাঁক, কিচ্ছু, কোনো কিছুরই অস্তিত্ব নেই এই রাতে। তবুও একটা তীক্ষ্ণ অথচ বিশেষ উপস্থিতি যেন ফালা ফালা করে দিচ্ছে এই রহস্যময় পরিবেশটাকে। ঠিক এই সময় দূর থেকে একটা খসখস আওয়াজ শোনা গেল। কে যেন এই দিকে এগিয়ে আসছে না? অন্ধকারের এই আগন্তুক নারী না পুরুষ ঠিক বোঝা গেল না। তার পরনে ঠিক কি পোশাক রয়েছে ঠাউর করা গেল না সেটাও। ছায়ামূর্তিটা এদিকে এগিয়ে আসছে বলতে আস্তাবলের দিকে এগিয়ে আসছে। এই আস্তাবলে ঘোড়ার সংখ্যা প্রচুর না হলেও একেবারে যে কম তাও বলা চলে না। কিন্তু এদিকে যে আসছে সে কে? এত রাতে সে আস্তা বলেই বা এসেছে কেন? একটা ঘোড়ার কাছে এসে দাঁড়ালো সে। খুঁটিতে বেঁধে রাখা খলিনটাকে ধীরে ধীরে খুলে ফেলল। সন্তর্পণে হাত বোলালো ঘোড়াটার গায়ে। স্পর্শটা যদি অপরিচিত হতো তাহলে জানোয়ারটা এই সময় নিশ্চয়ই প্রতিক্রিয়া করত, কিন্তু না, তেমন কিছু হলো না। তার মানে ঘোড়াটা চেনে এই হাতের মালিককে। আস্তাবল থেকে ঘোড়াটাকে বাইরে এনে এক লাফে উঠে পড়ল সেটার উপর। পা দিয়ে জানোয়ারটার গায়ে আলতো চাপড় মেরে ইশারা বোঝাতেই ঘোড়াটাও তাকে ধীরে ধীরে নিয়ে এগিয়ে গেল সদর ফটকের কাছে। ঘাড় ঘুরিয়ে ডানে বামে তাকিয়ে রাস্তা পরিষ্কার বুঝে লাগামে এক হ্যাচকা টান দিল সবারই। চিহি শব্দ তুলে একেবারে দৌড় দিল ঘোড়াটা। গণ্ডির মধ্যে থেকে এক লহমায় অদৃশ্য হয়ে গেল ওরা। এত সাবধানতা অবলম্বন করে সেই অজানা ব্যক্তিটা এত রাতে কোথায় গেল, কেনই বা গেল তা জানা নেই। সেটা জানতে দিতে চাই না বলেই হয়তো এত সতর্কতা। রাস্তায় টকবগিয়ে ছুটে চলার পথে তার মুখে নিশ্চয়ই এখন লেগে রয়েছে কান এটো করা হাসি। সে হয়তো ভাবছে সে পেরেছে সবার নজরের অলক্ষ্যে নিজেকে সীমানা থেকে বার করতে। কিন্তু সে তখনও জানে না, তার আগমন থেকে অন্তর্হিত হওয়া পর্যন্ত একটা ছায়ামূর্তি আড়াল থেকে তাকে লক্ষ্য করে চলেছিল। যে ছায়ামূর্তির দৃষ্টিতে তখন ঠিকরে পড়ছিল জ্বলন্ত আগুনের উত্তাপ।
ফেব্রুয়ারি মাসের শেষটা বেশ অনেক দিন আগে হলেও এখনো হাড় কাঁপানো শীতটা বজায় আছে। বেলা প্রায় 9টা বেজে গেলেও চারপাশে মোটা গাঢ় কুয়াশা চাদর ভেদ করে প্রায় কিছুই দেখা যাচ্ছে না। কনকনে ঠান্ডাটা চামড়া অস্থির মজ্জা পার করে হাড়খানা একদম কামড়ে ধরেছে যেন। বাবা, আমি অফিসেই বসে এমন সময় কনস্টেবল মাখন হালদার হন্তদন্ত হয়ে আমার কাছে ছুটে এসে বলল,
স্যার বড় সাহেব মিস্টার ক্র্যাব আসছেন। সত্যি বলতে স্যার, তেনার মুখ দেখে আমার বিশেষ সুবিধের মনে হচ্ছে না। নির্ঘাত আপনার কপালে আরও একখানা বড়সড় কেস আসতে চলেছে।
মাখনের উত্তেজনা দেখে আমি ভারী মজা পেলাম। মাখন এ থানার হেড কনস্টেবল আর আমার প্রতি তার ভীষণ আনুগত্য। আমার উন্নতিতেও ও খুব আনন্দ পায়। এই লাইনে এমন বিশ্বস্ত অনুচর পাওয়া ভাগ্যেরই ব্যাপার বটে। যাই হোক, আমি কিছু বললাম না ওকে, কেবল মুখ টিপে একটু হাসলাম। মাখনের কথা শেষ হতেই ঘরে ঢুকলেন বড় সাহেব মিস্টার ক্র্যাব। এমনিতেই আমাকে উনি খুব স্নেহ করেন। জাতে ইংরেজ হলেও ওনার তদানীন্তন কোনো ভারতীয় কর্মচারীকে তিনি কখনো তুচ্ছ তাচ্ছিল্য করেননি। আমার অফিসে ঢোকার সময় তার মুখে সবসময় একটা ভদ্রসুলভ হাসি লেগেই থাকে, কিন্তু আজ ওনার মুখটা এত গম্ভীর যে দেখে মনে হল মাখন ভুল কিছু বলেনি, নিশ্চয়ই বড়সড় কিছু ঘটেছে। গৌরচন্দ্রিকা না করে তিনি সরাসরি কাজের কথা পারলেন, বললেন,
Priyanath, right now I need you more than ever. I think you know this lady called Maloti Bai.
Maloti Bai? সেই মেছুয়া বাজারের নামই গাইয়ে, মানে বাইজি মালতি বাই?
Yes, exactly. And there was a person called Shundalal and who was very close to Maloti Bai. And his body was found near Kedipur. And Priyanath, you know this very well, the Deputy Commissioner Mr. Hampshire had a very good connection with Maloti Bai. And he told me to find the best officer that I have right now. And Priyanath, you are the best over here. So I need you to go there and find what the hell is going on.
আজকের কলকাতার বুকে দাঁড়িয়ে মালতী বাইয়ের নাম জানে না এমন লোক খুব কম। শুনেছি তার গানের গলা নাকি চমৎকার। শুধু তাই নয়, তিনি আবার প্রসিদ্ধ নর্তকীও বটে, আর তার দরুনই অনেক বড় বড় রাঘব বোয়ালদের নিত্য যাতায়াত আছে ওনার কাছে। আর সেখানে কিনা তারই এক কাছের লোক খুন হয়েছে। জোরালো কেসই বটে। মিস্টার ক্র্যাবের সঙ্গে মালতী বাইয়ের একজন চাকরও এসেছিল থানায়। স্যারের কথা অনুযায়ী আমি তাকে নিয়ে তখনই বের হয়ে গেলাম ঘটনাস্থল খিদিরপুর পোলের উদ্দেশ্যে।
এই দেখি দেখি, এই স্যার এসছেন। সরো সরো, এখানে এত ভিড় কেন? সামনে থেকে সরে যাও। আসুন আসুন স্যার, স্যার আসুন। এই সরো তোমরা, এই সর। এই দেখুন স্যার, এই দেখুন ডেড বডিটা দেখুন।
ঘটনাস্থলে যখন গিয়ে পৌঁছালাম, দেখি প্রচুর লোকজন সেখানে জড়ো হয়েছে মৃতদেহটাকে ঘিরে। কনস্টেবল সবাইকে পাশে সরিয়ে দিল। তারপর আমি নিচু হয়ে বসে লাশটা পরীক্ষা করতে লাগলাম। মৃত ব্যক্তির বয়স প্রায় ওই 22-23 মতন হবে। ফর্সা দোহারা বলিষ্ঠ চেহারা। ছেলেটার হাত দুটো দুপাশে ছড়িয়ে থাকায় বুঝলাম সেগুলো এতটাই লম্বা যে প্রায় হাঁটু অবধি গিয়ে ঠেকেছে। চওড়া ছাতি, দীর্ঘকায় শরীর, সব মিলিয়ে ছেলেটাকে বেশ সুপুরুষ বলা চলে। ওর বড় সড়ো চোখ দুটো এখন খোলা অবস্থায় রয়েছে। কালো কুচকুচে মণি দুটো ভীষণ আতঙ্কে ঠিকরে বেরিয়ে এসেছে যেন। সুন্দরলাল আদতে ভৃত্যস্থানীয় হলেও যে ভদ্র সন্তান তা বুঝতে অসুবিধা হয় না। ওর পরনে রয়েছে একখানা দেশি ধুতি আর একটা লং ক্লথের পাঞ্জাবি, মাথায় একটা সাদা ফুল কাটা কাপড়ের টুপি, জামার ভিতরের গেঞ্জিটা গোলাপি রঙের, আর পায়ে একজোড়া বার্নিশ করা পামশু। পাশেই পড়ে আছে তার বাইসাইকেলটা। এবারে আমার চোখ গেল মৃতের ক্ষতস্থানের দিকে। বুকের বাম দিকে একটা ছোট্ট ফুটো, সেখান থেকে রক্তক্ষরণ হয়ে চারপাশে গড়িয়ে পড়ে একটা জমাটি আস্তরণ তৈরি করেছে। গুলিটা খুব দূর থেকে করা হয়েছে, কেননা যদি কাছ থেকে গুলি করা হতো তাহলে ক্ষতস্থানের আশেপাশের চামড়া পুড়ে যেত। মৃতদেহের অবস্থা দেখে বুঝতে অসুবিধা হয় না যে এর মৃত্যু হয়েছে অনেক আগেই। আমি উঠে দাঁড়িয়ে কনস্টেবলকে প্রশ্ন করলাম, আচ্ছা লাশ আর বাইসাইকেল ছাড়া ঘটনাস্থল থেকে কি আর কিছু পাওয়া গেছে, যেমন মার্ডার ওয়েপন?
না স্যার, এই বডি আর সাইকেল ছাড়া আর কিচ্ছু পাওয়া যায়নি।
বেশ, তুমি সুন্দরলালের ডেড বডি আর বাইসাইকেলটাকে পরীক্ষার জন্য পাঠানোর ব্যবস্থা করো, আর তারপরই জানা যাবে যে গুলিটা ছোড়া হয়েছে ঠিক কোন ধরনের বন্দুক বা পিস্তল দিয়ে। আচ্ছা বেশ, আমি তবে এখন চললাম, রিপোর্ট আসলে আমাকে খবর দেবে, ঠিক আছে?
আচ্ছা স্যার, আমি এক্ষুনি এই সব কিছু পরীক্ষার জন্য পাঠানোর ব্যবস্থা করছি। কিন্তু মানে আপনি এখন কোথায় যাচ্ছেন স্যার?
মেছুয়া বাজার, মালতী বাইয়ের সঙ্গে দেখা করতে। মালতী বাইয়ের যে কর্মচারীটার সঙ্গে আমি খিদিরপুর পোলের কাছে গিয়েছিলাম তার নাম হচ্ছে বিলুয়া। সেই আমায় পথ দেখিয়ে নিয়ে এলো মালতী বাইয়ের ঠিকানায়। প্রকাণ্ড তিনতলা বাহারি বাড়িটাকে সিফ বাড়ি না বলে ছোটখাটো প্রাসাদ বলা ভালো। লাল চুন সুরকি দিয়ে তৈরি বাড়ি, লম্বা চওড়া বড় সড়ো থাম, দোতলা আর তেতলার বারান্দায় দামি চিক টাঙানো। সদরে দাঁড়িয়ে আছে পেল্লায় চেহারার দুজন দারোয়ান। সব মিলিয়ে রাজার বাসঘর বললেও ভুল কিছু বলা হবে না। বিলুয়া এগিয়ে এসে দারোয়ান দুজনকে আমার পরিচয় দিতেই ওরা সসম্ভ্রমে আমাকে সেলাম জানিয়ে ভিতরে যাবার পথ দেখিয়ে দিল। বিলুয়া আমায় নিয়ে এসে বসালো একটা ঘরে, বলে গেল সে এক্ষুনি গিয়ে মালতী বাইকে আমার আগমনের সংবাদ দিচ্ছে। অন্দর মহলখানার সাজসজ্জা অতি চমৎকার। পুরনো দামি জিনিসপত্র থেকে শুরু করে লখনৌ ঘরানার সাজ সরঞ্জামে সুসজ্জিত যাকে বলে। একটা দামি চিনেমাটির ফুলদানি হাতে নিয়ে তার গায়ে কাটা অপূর্ব নকশাখানা এক মনে দেখছিলাম। ঠিক সময় আমার পিছন থেকে ভেসে এলো একটা তীক্ষ্ণ অথচ সুমধুর কণ্ঠস্বর,
নমস্কার দারোগা বাবু।
ঘাড় ঘুরিয়ে ফিরে তাকালাম। মালতী বাইয়ের নাম এতদিন খুব শুনেছিলাম বটে, কিন্তু কখনো তাকে চোখে দেখিনি। এই প্রথম তার সঙ্গে আমার সাক্ষাৎ হলো। আমি এক মুহূর্তের জন্য যেন স্তম্ভিত হয়ে গেলাম। ঝলসানো রূপের বাহারি ছটায় যৌবনের উচ্ছ্বাস যেন ফেটে পড়ছে ওই নারী দেহ থেকে। তার দু চোখের দৃষ্টি আমার দিকে স্থিরভাবে নিবদ্ধ। সে দৃষ্টি ভাবলেশহীন হলেও নিরুত্তাপ নয়। হাত দুটো জোড়া করে নমস্কার ভঙ্গিতে মুখে মৃদু হাসি নিয়ে সে এখনো তাকিয়ে আছে আমার দিকে। আমিও প্রতি নমস্কার জানালাম তাকে। সে বলল,
আমি জানতাম আপনি আসবেন, বেশ করেছেন। আপনি বরং আমার ঘরে চলুন, এখানে অনেক লোকজন আছে, ভেতর থেকে গান বাজনার আওয়াজও আসছে এদিকে, কথাবার্তা বলতে অসুবিধে হবে। তার চেয়ে বরং আমার ঘরে নিভৃতে আলাপ আলোচনা করা যাবে।
আমি ইতস্তত করছি দেখে সে পুনরায় মার্জিত ভঙ্গিতে বলল,
চিন্তা করবেন না দারোগা বাবু, যাতে বাইজি হতে পারি ঠিকই, কিন্তু আপনার কাজে বাধা পড়ে বা আপনার সম্মানে দাগ পড়ে এমন কোনো পরিস্থিতি আসতে দেব না। আর দাঁড়িয়ে থাকবেন না, চলুন।
আমি আর কথা না বাড়িয়ে মালতী বাইয়ের পিছন পিছন তার ঘরের দিকে এগোলাম। মালতী বাইয়ের বয়স প্রায় 18ই হবে, যদিও প্রথম দেখায় আরও কম বলেই মনে হয়। রক্তিম, গৌরবর্ণা, সুপ্রথীব মুখশ্রী তার। আদব কায়দা চালচলন সকলই মার্জিত। বিলক্ষণ জানে কাকে কতটা সম্মান দিতে হয়। একসময় আমি তার ঘরে এসে উপস্থিত হলাম। মালতী বাই একখানা সুসজ্জিত কৌচের উপরে আমায় বসতে বলে নিজে একটা মোড়া টেনে নিয়ে এসে ঠিক আমার সামনে বসল। তার সঙ্গে কথোপকথনের আগে এই প্রথম আমি তার মুখটা ভালোভাবে লক্ষ্য করলাম। ওই জলজলে মুখের ওপর কালো ছায়াটা যে গত রাতে ঘটে যাওয়া দুর্ঘটনার দরুন এসে পড়েছে তা বুঝতে অসুবিধা হল না। তার আরক্ত চোখ জোড়া জানান দিচ্ছে বহু সময় ধরে সে একটানা কেঁদেছে। আচ্ছা মালতী দেবী, গত রাত্রে আপনার একজন বিশ্বস্ত কর্মচারী সুন্দরলাল নিহত হয়েছে। এই খিদিরপুর পোলের কাছে কেউ বা কারা তার উপর গুলি চালিয়ে খুন করে ফেলে রেখে গেছে। এই কেসটার ইনভেস্টিগেট করছি আমি, আমার নাম শ্রীপ্রিয়নাথ মুখোপাধ্যায়। আজ আমি এখানে এসেছি এই খুন সম্পর্কে কয়েকটা প্রশ্ন করব বলে। আশা করি আপনি পূর্ণ সহযোগিতা করবেন। তো হ্যাঁ, প্রথমে যেটা জানার সেটা হচ্ছে সুন্দরলাল আপনার কাছে চাকরি করছে আজ কতদিন হলো?
প্রায় বছর ছয়েক হবে।
৬ বছর। তা কাল সে কখন বেরিয়েছিল এ বাড়ি থেকে, কোথায় গিয়েছিল আর কেনই বা গিয়েছিল, এ ব্যাপারে আপনি কিছু জানেন?
হ্যাঁ তা জানি দারোগা বাবু। কাল সুন্দরলাল ওই 6টা নাগাদে বাড়ি থেকে বেরোয় গিয়েছিল গার্ডেন রিচে। ওখানে আমার একখানা বাগান বাড়ি আছে, সেখানে এখন আমার বোন নাম বসন্ত সেই থাকে। সুন্দর তারই কাছে আমার একটা চিঠি নিয়ে যাচ্ছিল, দরকারি চিঠি ছিল, তাই সুন্দরকে আমি তাড়াতাড়ি পাঠিয়েছিলাম ওখানে চিঠিখানা বসন্তকে দেবার জন্য।
আচ্ছা, তা রাতেই কি ওর ফিরে আসার কথা ছিল?
হ্যাঁ দারোগা বাবু, রাতের মধ্যেই তো ফেরার কথা ছিল ওর। ওখানে পৌঁছতে ধরুন তা প্রায় 2 ঘন্টা মতন লাগে, কাজ সেরে ফিরতে আরও 2 ঘন্টা। শীতের রাতের পথ যেহেতু, তাই হিসেব মতন ওই খুব বেশি হলে রাত 11টা নাগাদ এখানে ফিরে আসা উচিত ছিল ওর।
কিন্তু সুন্দর ফিরল না। আচ্ছা, ও যখন ফিরল না তখন আপনি খোঁজ নেননি বা খোঁজ নেওয়ার জন্য কোনো লোক পাঠাননি আপনার ওই গার্ডেন রিচের বাগান বাড়িতে?
আসলে মাঝরাত হয়ে যাওয়া সত্ত্বেও যখন সুন্দর বাড়ি ফিরল না, তখন আমি একবার ভেবেছিলাম দারোগাবাবু যে এখান থেকে আমার কোনো লোকে পাঠায় তার সংবাদ নেওয়ার জন্য। একে তো সে সাইকেলে গিয়েছিল, তার উপরে ভুলবশত লণ্ঠনটাও নিয়ে যেতে ওর খেয়াল ছিল না। আবার জানেনি তো কালকে রাত্রে কি ভীষণ কুয়াশা হয়েছিল, সন্ধে সন্ধে চারিদিক অন্ধকার হয়ে গিয়েছিল একদম। তো আমি আমার কাজের ছেলে বিলুয়া, মানে ওই যে আপনাকে সঙ্গে করে এখানে নিয়ে এলো, তাকে বলেছিলাম একবারটি গিয়ে খোঁজ নিয়ে আসতে। তো সে আমায় বললো যে রাস্তার এমন অবস্থা দেখে হয়তো সুন্দরবাবু আজ আর ফিরবেন না, সেজন্য আমি মনে করলাম সকালেও যদি তিনি না ফিরে আসেন তখন না হয় খোঁজ খবর নেওয়ার জন্য লোক পাঠাবো। আপাতত আজকে রাত্রিটা দেখা যাক, এই ভেবে আমি আর কাল কাউকে পাঠাইনি সেখানে।
তারপর আজ সকালে লোক পাঠিয়েছিলেন?
হ্যাঁ, আজ একদম ভোর হবার আগেই আমার দারোয়ানকে পাঠিয়েছিলাম বাগান বাড়িতে। সে দারোয়ানি ফিরে এসে বলল বাগান বাড়ি যাওয়ার পথেই নাকি সে সুন্দর কেউ অবস্থায়।
তা আপনার কি মনে হয়, সুন্দর কি ওই পথে একাই ছিল না অন্য কেউ ছিল ওর সঙ্গে? আমার প্রশ্ন শুনে মালতীবাই একটু চুপ করে রইল। কিছুক্ষণ আনমনে কি যেন চিন্তা করলো, তারপর নিচু স্বরে বলল,
হিসেব মতন তো সুন্দরের একাই থাকার কথা, কিন্তু আমার মনে হয় ওই পথে বিনয়বাবু ওর পিছু নিয়েছিল।
এবারে আমার আশ্চর্য হবার পালা, অবাক হয়ে জিজ্ঞেস করলাম, বিনয়বাবু? এই বিনয়বাবুটি আবার কে?
তিনি আমার বোন, মানে বসন্তর খাস লোক, বিশেষ বন্ধুও বলতে পারেন। আমার বোন গার্ডেন রিচের বাগান বাড়িতে আছে শুনে তিনি গত পরশু রাতে সেখানে যান। বিনয়বাবু একজন নামজাদা লোক দারোগা সাহেব, তার বাড়িতে তিন কুলে কেউ কখনো চাকরি করেনি। কলকাতায় তার প্রচুর সম্পত্তি, অগাধ টাকা পয়সার মালিক তিনি।
কথাগুলো বলার সময় মালতীবাইয়ের চোখে আমি একটা অদ্ভুত কটাক্ষ লক্ষ্য করলাম। ওর ওই দৃষ্টিতে রাগ আছে, না হিংসা আছে, নাকি স্পর্শকাতরতা, সেটা তখনও ঠিক বুঝে উঠতে না পারলেও একটা যে কোনো অস্বস্তিকর ভাব ফুটে উঠেছে সেটা বিলক্ষণ খেয়াল করলাম। কেমন একটা খটকা লাগলো। একটু চুপ থেকে তারপর জিজ্ঞাসা করলাম, বিনয়বাবু আপনার বোনের খাস লোক বলছেন, তা মালতী দেবী, আপনার সঙ্গে বিনয়বাবুর আলাপ নি?
আলাপ আছে বই কি, কিন্তু বসন্তের সঙ্গে তার যেরকম সদ্ভাব আমার সঙ্গে তেমনটা নেই। বিনয়বাবুর তো এ বাড়িতে দিব্যি যাতায়াত আছে, বসন্ত তো আর চিরকাল ওই গার্ডেন রিচের বাগান বাড়িতে থাকতো না, এখানেই থাকতো আমার সঙ্গে।
ও, তা বিনয়বাবু এখানে শেষ কবে এসেছিলেন?
আজ সকালেই।
মালতীবাইয়ের এই শেষ কথাটা আমার কেন জানি না হেয়ালির মতন শোনালো। আরও অবাক লাগলো এই কারণে যে একটু আগে সে বলল বিনয়বাবুর সঙ্গে বসন্ত সদ্ভাব থাকলেও তার সঙ্গে নেই, কিন্তু বসন্ত এখন এখানে নেই, আছে গার্ডেন রিচের বাগান বাড়িতে। তাহলে বিনয়বাবু এই বাড়িতে আজ সকালে এসেছিলেন কেন? তাছাড়া বিনয় নামে লোকটা যে সুন্দরের পিছু নিয়েছিল এটাও বা মালতীবাই কেন বলল? আমি আবারও প্রশ্ন করলাম ওকে, বসন্ত তো এখানে নেই, তাহলে বিনয়বাবু কেন আজ সকালে আপনার বাড়িতে এসেছিল? তাছাড়া উনি যে সুন্দরের পিছু নিয়েছিলেন সেটাই বা আপনার মনে হলো কেন? না মানে বিনয়বাবু কি আপনাকে এ ব্যাপারে কিছু বলেছেন যে কাল রাতে ওনার সঙ্গে রাস্তায় সুন্দরের কোথাও দেখা হয়েছিল নাকি? আপনি কি কিছু জানেন এ ব্যাপারে? আমার এই প্রশ্নটা শুনে মালতীবাইয়ের মুখে আবারও একটা বাঁকা হাসি ফুটে উঠল, চোখে চটুল চাহনি। ওর এহেন দৃষ্টি আমার একদম ভালো লাগলো না। আমি সবটা সম্পূর্ণ অগ্রাহ্য করে কঠোরভাবে তাকিয়ে থাকলাম উত্তরের আশায়। সে বলে চলল,
দারোগাবাবু আমি এসব কিছু জেনেছি কেননা বিনয়বাবু এসে আমায় নিজেই অনেক কিছু জানিয়েছেন, তাই আমার ওই ধারণা হয়েছে। বিনয়বাবু তো বললেন পথের মধ্যে দুজনের দেখা হয়েছিল, শুধু তাই নয় ওদের মধ্যে মারামারি হাতাহাতিও হয়। বিনয়বাবুর বক্তব্য সুন্দর নাকি তেনাকে ধরে পিটিয়েওছে, যা নয় তাই বলে অপমান করেছে। রাগে ক্ষোভে এসব অভিযোগ জানাতে তিনি আজ সকালে আমার কাছে এই বাড়িতে আসেন।
বিনয়বাবু আপনাকে আর ঠিক কি কি বলেছেন সবটা খোলসা করে বলুন। আর মালতী দেবী, আপনার কি কাউকে সন্দেহ হয়, মানে খুনটা কে করতে পারে?
সে কিভাবে জানবো বলুন? আমার কি আপনাদের মতন অত বুদ্ধি আছে নাকি? আমি হলেম গিয়ে বাবুদের দাসীবাদী, অত মগজ চালালে কি আমাদের পেট চলবে দারোগা বাবু? তবে হ্যাঁ, বিনয়বাবু আমাকে আজ কি কি বললেন সেসব আমি আপনাকে বলতে পারি, তারপর আপনিই বিচার করুন সন্দেহটা ঠিক কার ওপর করা যেতে পারে।
বেশ বলুন।
বিনয়বাবু আজ সকালে হন্ততন্ত হয়ে এলেন আমার কাছে, রাগে তার মুখখানা তখন টকটকে লাল। জিজ্ঞাসা করলাম ব্যাপার কি, তিনি কোনো রকমে হাঁপাতে হাঁপাতে বললেন,
কাল আমি তোমার বাগান বাড়িতে গিয়েছিলাম মালতী।
তা বেশ তো, কিন্তু সে কথা আপনি আমায় শোনাচ্ছেন কেন? ও বাড়িতে আপনার কাছের লোক পেয়ারের লোক আছে বলে কথা, তাই গেছিলেন।
কেন গেছি সে প্রসঙ্গ অবান্তর, আমি এসেছি অন্য কথা বলতে। রাত আটটা নাগাদ আমি ওখান থেকে বেরিয়ে আসি, সাইকেলে করে ফিরছিলাম। জমাটি কুয়াশার মধ্যে চারপাশে সেরকম কিচ্ছু দেখা যাচ্ছিল না, খুব সাবধানে আসছিলাম। খিদিরপুর পোলের কাছে যখন প্রায় এসে গেছি, দেখি উল্টো দিক থেকে কেউ একজন সাইকেল করে এদিকেই আসছে। আমার কাছে আলো ছিল না, তাই সাবধান হওয়া সত্ত্বেও আমি লক্ষ্যভ্রষ্ট হয়ে ধাক্কা মারি আগত লোকটার সাইকেলে। হুড়মুড় করে দুজনেই মাটিতে ছিটকে পড়ি। দোষটা ওর না আমার ঠিক বুঝলাম না, কিন্তু সামনের লোকটা কিছু বলার আগেই আমি বললাম, এই এই রে, মাফ করবেন মাফ করবেন, লেগেছে আপনার, আমি খেয়াল করিনি, ভীষণ অন্ধকার কিনা, উঠুন উঠুন আমি সাহায্য।
ছাড়ুন তো মশাই, ন্যাকা সাজা হচ্ছে, আমি কিছু বুঝি না ভেবেছেন? ইচ্ছা করে আপনি আমাকে ধাক্কা মেরে ফেলে দিলেন। কি বলবো, সব সময় তো আপনি ছুতো খুঁজছেন, আমাকে কি করে জব্দ করা যায়? হিংসে তো আপনার প্রাণখানা জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে, তাকে আর আমি বুঝছি না।
সুন্দর, তুমি এসব তুমি কি বলছো ভাই? তোমায় আমি হিংসে করতে যাব কেন? আর তাছাড়া আমি অন্ধকারে সত্যিই বুঝতে পারিনি, সেই জন্য ভুল করে ধাক্কা লেগে গেল। আর তুমি যে পথ দিয়ে আসছো সেটা কি আমি জানতাম নাকি, যে আমি ইচ্ছে করে তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেব?
কেন রে কেন, এ পথ কি তোর বাপের জমিদারির মধ্যে পড়ে? প্রচুর টাকা আছে বলে কি ভেবেছিস যে সব কিছু কিনে নিয়েছিস একেবারে?
তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ সুন্দর। আর তাছাড়া তুমি কথাগুলো আমাকে কেনই বা বলছো? আগে তো কখনো তোমাকে আমার সঙ্গে এমন ব্যবহার করতে দেখিনি, কেনই বা তুমি আমাকে এত অপমান করছো আমি তো সেটাই বুঝতে পারছি না।
না তুমি তো কিছুই বুঝতে পারছো না, ন্যাকা ষষ্ঠী আমার। কানে আতর চোবানো তুলো গুজে গায়ে গরদের পাঞ্জাবি চাপিয়ে একবার বসন্তর ঘর একবার মালতীর ঘর যখন পীড়িত করতে যাও, সে সময় এই নাকামিগুলো কোথায় থাকে বাবু?
ভদ্র হবে কথা বলো, অনেকক্ষণ ধরে সহ্য করছি। মনে রেখো তুমি একটা চাকর আর আমি কিন্তু কর্তা স্থানীয়, তোমার কোনো অধিকার নেই আমার সঙ্গে এভাবে কথা বলার। তাছাড়া আমি কোথায় কি করি না করি তার কৈফতকে আমি তোমাকে দেব? একটা দু টাকার কাজের লোক কোথাকার, মালতীও এখানে প্রশ্রয় দিয়েছে কি দেয়নি, একদম মাথায় চড়ে বসেছে দেখছি।
তোর এত সাহস আমাকে দু টাকার চাকর বলা, দেখাচ্ছি এই চাকরের দৌড় কতখানি এই নেতামে।
বিনয়বাবু বললেন এরপর নাকি সুন্দর তাকে চর মারে, তারপর দুজনের মধ্যে বেশ জোরালোভাবে হাতাহাতি মারামারি শুরু হয়ে যায়। কিন্তু একটা সময় আত্মসংবরণ করে বিনয়বাবু নাকি সে জায়গা ছেড়ে বেরিয়ে এসে সোজা বাড়ি চলে যান। সকাল হতেই তিনি সোজা চলে আসেন আমার কাছে, কেননা তিনি মনে করেন তার মতন ভদ্রঘরের সন্তানের পক্ষে রাস্তায় দাঁড়িয়ে এভাবে ছোট লোকের মতন মারামারি করা শোভা পায় না। সেজন্য ভদ্রভাবে বসে আলোচনা করে সুন্দরকে উপযুক্ত শাস্তি দেওয়াটাকেই তিনি অধিক সমীচীন বলে মনে করেছেন। যেহেতু সুন্দর আমার হয়ে কাজ করে, তাই তিনি আমার কাছে এসেছিলেন বিচারের জন্য।
কিন্তু আপনি তার আগেই জেনে ফেলেছিলেন যে সুন্দর মারা গিয়েছে, সঙ্গে সঙ্গে সে খবর আমাদেরকে দেন, আর তার ঠিক পরেই বিনয়বাবু আসেন এ বাড়িতে, কি তাই তো?
ঠিক বলেছেন দারোগাবাবু, সুন্দর আমার খুব কাছের লোক ছিল, খুবই বিশ্বস্ত ছিল। তার এরকম পরিণতি হওয়ার জন্য যে আদপে কে দায়ী আমি জানি না, কিন্তু সেই সময় আমার মাথা ঠিক ছিল না। সুন্দরের এমন খবর পাওয়ার পর আমি যেন দিকবিদিক শূন্য হয়ে গিয়েছিলাম। তার উপরে বিনয়বাবুর ওর প্রতি এমন অভিযোগ শুনে আমি থাকতে না পেরে রাগের মাথায় একটা চড় মারি তাকে।
মানতি, তোমার এত বড় সাহস! একটা বাচারি মেয়ে হয়ে তুমি আমার গায়ে হাত তোলো, এত স্পর্ধা হলো কি করে তোমার? ও বুঝেছি, আমাকে তো পাওনি, তাই অনেক চেষ্টা করে সুন্দরকে নিজের হাতের পুতুল বানিয়ে রাখতে পেরেছিলে যেহেতু, তাই আজ যখন সুন্দরের নামে এইসব কথাগুলো তোমাকে বলতে এসেছি তখন তোমার গায়ে জ্বালা ধরছে, তাই তো? কি তাই তো?
থামুন আপনি, থামুন! আপনি কি ভাবলেন আমি কি কিচ্ছু জানি না? হ্যাঁ, আমি বাজারের মেয়ে হতে পারি, কিন্তু কাউকে খুন করার পর নির্লজ্জের মতো বুক ফুলিয়ে এসে লম্বা চওড়া কথা বলার মতন ঘৃণ্য কাজ আমি কখনো করতে পারবো না, কখনো না।
কি খুন? আমি খুন করেছি কাকে? কিসব আবল তাবল বকছো তুমি মালতী?
কেন, আপনি জানেন না সুন্দর সুন্দর আর নেই? কেন কেন করলেন আপনি এটা? কেন?
এসব তুমি কি বলছো? আমি এসব
এরপরেও আমাদের মধ্যে অনেকক্ষণ ধরে বচসা হলো। আমি উনাকে অনেক তিরস্কার করলাম, তিনিও যার পরনাই বোঝানোর চেষ্টা করলেন যে তিনি নির্দোষ, এসবের কিছু জানেন না। অবশেষে আর খেই না পেয়ে লজ্জিত আর তিরস্কৃত হয়ে এখান থেকে বেরিয়ে চলে গেলেন। এখন হয়তো তিনি অনেক কথাই অস্বীকার করবেন আপনাদের কাছে, বা আরও অনেক কথা রং চড়িয়ে বলবেন, কিন্তু আমার যা বলার বলে দিলাম আপনাকে।
বুঝলাম। আচ্ছা, এই বিনয়বাবুর বাড়িটা ঠিক কোথায়? তিনি কি একাই থাকেন নাকি তার কোনো অভিভাবক রয়েছে বর্তমানে?
শুনেছি তিনিই নাকি বাড়ির কর্তা এখন, কারণ তার বাবা অনেকদিন হলো মারা গিয়েছেন। তিনি থাকেন ওই বাগবাজারে।
এখন বেলা প্রায় 10টা। আমি এখন বিনয়বাবু মানে বিনয়কৃষ্ণ বটবালের প্রকাণ্ড দোতলা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। বাড়িতে লোকজন চাকর বাকর প্রচুর, দেখলেই বোঝা যাচ্ছে বেশ বিত্তশালী পরিবার। দরজায় দুজন দারোয়ান দাঁড়িয়েছিল। ভেতরে গিয়ে ওদের কর্তাবাবুকে আমার আসার খবরটা দিতে বললাম। দারোয়ান ছুটে গেল সংবাদটা দিতে। কিছুক্ষণের মধ্যেই দেখি একজন ধূপধুরস্ত ভদ্রলোক ভিতর থেকে বেরিয়ে এসে আমায় প্রশ্ন করল,
আগে কাকে চান?
বিনয়কৃষ্ণ বটবালকে খুঁজছি, আমি দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়, থানা থেকে আসছি।
নমস্কার দারোগা বাবু, আমি বিনয়কৃষ্ণ বটবাল, আসুন ভেতরে আসুন।
বিনয়বাবু আমায় নিয়ে এসে বৈঠকখানায় বসালেন। আমি বললাম, দেখুন, আমার মনে হয় আমার এখানে আসার কারণটা অল্প বিস্তর হলেও আপনি জানেন, তাই ভূমিকা না করে আমি সরাসরি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই।
স্বচ্ছন্দে।
বেশ, মেছুয়া বাজারের বিখ্যাত নর্তকী মালতীবাইকে আপনি চেনেন? তার সঙ্গে আপনার কি আলাপ পরিচয় আছে?
তাকে কে না চেনে? হ্যাঁ, আলাপ ছিল, কিন্তু বর্তমানে সেটা ভাবতেও আমার রুচিতে বাঁধে। একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে বাদানুবাদ হয়, সুতরাং তারপর থেকে তার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে বা তাকে যে চিনি কিংবা চিনতাম সেটা ভাবতেও আমার লজ্জা করে।
কি জন্য বাদানুবাদ? আমাকে গোড়া থেকে সবটা খুলে বলুন। মালতীবাইয়ের সন্দেহ যে?
হ্যাঁ, সেই তো, সন্দেহ তো করবেই আমাকে। আমি নাকি তার পেয়ারের লোক সুন্দরকে মেরেছি, সেই তো বলল, আজ সকালেই বলল, আমি নাকি তার ভৃত্য সুন্দরলালকে খুন করেছি। একুল ওকুল দুদিকই গেলে ওর চলবে কেমন করে বলুন?
একুল ওকুল দুদিক যাবে মানে কি বলতে চাইছেন স্পষ্ট করে বলুন বিনয়বাবু।
না কিছু না, আসলে প্রথমে ভেবেছিলাম যে মালতী এমনিই হম্বিতম্বি করছে আমার ওপর, কিন্তু এখন তো দেখছি যে সে সত্যিই পুলিশ পাঠিয়ে দিয়েছে। এখন আপনি অনুসন্ধান করে দেখুন আমি দোষী কিনা, যদি হই তাহলে উপযুক্ত দণ্ডের ব্যবস্থা করুন, আমি অপরাধী হলে সমস্ত শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি।
তদন্ত তো হবেই, শুধু মালতীবাই বলেছে বলেই নয়, মৃতের সঙ্গে সম্পর্কিত সকলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেই জন্য আপনি স্বভাবতই এই তালিকাভুক্ত হয়েছেন। খুনি যেই হোক চূড়ান্ত শাস্তি তো তাকে পেতেই হবে, ধরা সে পড়বেই, আজ না হোক কাল। এতক্ষণ বিনয়কৃষ্ণ বেশ উত্তেজিত হয়ে কথা বলছিল, আমার শেষ কথাটা শুনে আচমকা তার উত্তেজনা প্রশমিত হলো। গলার স্বর একদম খাদে নামিয়ে সে বলল,
আপনি যা ভাবছেন, বাইজির মুখে যা যা শুনেছেন, বিশ্বাস করুন সেসব সত্যি নয়। আপনারা অনেক খুনি আসামি দেখেছেন, অপরাধীদের দেখলেই আপনারা চিনতে পারেন। ধর্ম সাক্ষী করে বলুন দেখি দারোগাবাবু, আপনার কি আমাকে দেখে বাস্তবে কি হত্যাকারী বলে মনে হয়? যদি তাই হয় তবে চলুন, আমি আপনার কাছে নিজেকে সমর্পণ করছি। কিন্তু অনুরোধ আপনাকে, তার আগে আমার দুটো কথা শুনুন।
নিশ্চয় বিনয়বাবু, আপনার সব বক্তব্যই শোনা হবে, বলুন কি বলতে চান।
মালতীবাইকে আমি চিনি আজ প্রায় 3 বছর হতে চলল।
আর ওর বোন বসন্তকে? আমার মুখে বসন্তর নাম শুনে বিনয় কৃষ্ণের মুখ কালো হয়ে গেল, কোনো মতে ঢোক গিলে আমতা আমতা করে উত্তর দিল,
বসন্তের সঙ্গে আলাপ মাত্র কয়েক মাসই।
বুঝলাম, বেশ এবারে আপনি যা বলতে চান বলুন।
4 দিন আগে সকালবেলায় সুন্দর আমার জন্য একটা চিঠি নিয়ে আসে। চিঠিটা খুলে বুঝলাম সেটি মালতীবাই লিখেছে। চিঠিতে সে বিশেষ অনুরোধ করেছে যে তার গার্ডেন রিচের বাগান বাড়িতে জলসা আছে, আমি নিমন্ত্রিত, সুতরাং সময় মতন যাতে আমি সেখানে চলে আসি।
আপনি জানতেন না যে সেই বাগান বাড়িতে তিনি নয়, তার বোন বসন্ত থাকছিল ইদানিং?
না, সে কথা আমি জানতাম না। জানলে তো সুন্দরকে আমি তখনই জিজ্ঞেস করতাম। যাই হোক, চিঠিটা পড়ে আমি বেশ খুশি হলাম।
খুশি হলেন? কেন খুশি হলেন?
আসলে আমার সঙ্গে মালতীর ইদানিং খুব বড় একটা বিষয় নিয়ে তর্কাতর্কি হয়েছিল। আমার সঙ্গে কথা বলতো না, সে দেখা হলে মুখ ফিরিয়ে নিত। আমি অনেকবার মেটানোর চেষ্টা করেছিলাম কিন্তু সম্ভব হয়নি। সেখানে ও যখন নিজে চিঠি লিখে আমাকে বাগান বাড়িতে আসার কথা বলল, তখন আমি খুব স্বাভাবিকভাবেই ভাবলাম যে নিশ্চয়ই ব্যাপারটা মিটমাট করার জন্যই আমাকে ডেকেছে সেখানে। তাই খুশি হয়েছিলাম চিঠিটা পেয়ে।
মনে মনে আমার খটকাটা আরও বেশি শক্তপোক্ত হয়ে উঠতে লাগলো। যেখানে মালতীবাইয়ের কাছে আমি শুনলাম বিনয়বাবুর সঙ্গে নাকি তার সেরকম কোনো ভাবই নেই, অথচ এখানে বিনয়কৃষ্ণ বলছেন যে তার সঙ্গে নাকি মালতী দেবীর বিবাদ হয়েছে, রাগ অভিমান হয়েছে। সবটা শুনে আমার জানি না কেসটাকে খুব প্যাঁচালো মনে হচ্ছিল। দুজনে দুই রকম কথা কেন বলছে, কার কি উদ্দেশ্য এতে? কিন্তু তখনই আমার মুখের ভাবটা প্রকাশ করলাম না। শুনতে চাইলাম যে বিনয়বাবু আর ঠিক কি বলে। আচ্ছা, আপনার সঙ্গে মালতীবাইয়ের পরিচয় হলো কি করে? দেখুন, চুপ করে থাকবেন না, চুপ করে থাকলে বা কথাগুলো বলতে লজ্জা পেলে আপনি হয়তো ফেঁসে যাবেন। সুতরাং যা হয়েছিল, আমি যা যা জিজ্ঞেস করছি সব কিছু পরিষ্কার করে আমাকে খুলে বলুন, তাহলেই হয়তো আমি আপনাকে সাহায্য করতে পারবো যদি আপনি নির্দোষ হন।
আসলে বাবা মারা যাওয়ার পর বলতে পারেন আমি এক প্রকার উচ্ছন্নে চলে যাই। সারা জীবনে কোনো পরিশ্রম করতে হয়নি তো, তাই বাবার মৃত্যুর পর আমি যেন ধরাকে সরা জ্ঞান করতে শুরু করি। হাতে সম্পূর্ণ ক্ষমতা, টাকা পয়সা চলে আসার জন্য অকাতরে অর্থগুলোকে খরচ করতাম। সত্যি কথা বলতে সেই সময় আমার চরিত্রে বড় রকমের দোষ আসে। আমি নানা বাইজি বাড়িতে ঘুরতে শুরু করি। সকলের জন্য প্রচুর প্রচুর টাকা খরচ করতাম বলে সবাই আমাকে সমীহ করে চলত। এমনভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন মালতীর সঙ্গে আমার আলাপ হল। সোনারপুরে রোশনী বাইয়ের কাছে আমার নিত্য যাতায়াত ছিল। সেই একদিন তার কোঠায় মালতীবাইকে আমন্ত্রণ জানায়। সেখানেই আমি ওকে প্রথম দেখি, আর সেই প্রথম দেখায় আমি যার পর নাই মোহিত হয়ে যাই। তার অমন নিশাতুর কণ্ঠে গান আর ভুবন ভুলানো নাচের তালে আমি বিভোর হয়ে উঠি। আমার মনে হয় আমার এতদিনকার জীবন যেন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, কিন্তু সামনের দিনগুলোকে আর নষ্ট করতে চাই না আমি। এবারে আমি এই মালতীবাইকে চাই, শুধু মালতীবাইকে।
তারপর
সারা রাত ধরে মালতীবাইয়ের গান নাচ চলল। জলসা শেষ হওয়ার পর আমি তার কাছে ধীরে ধীরে এগিয়ে গেলাম। আগেই বলেছি যে সেই সময় আমার বুদ্ধিভ্রষ্ট হওয়ায় দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে শুধু সেটাই করছিলাম যেটা আমার যেটা আমার সেই সময় ঠিক বলে মনে হচ্ছিল। মালতীর সঙ্গে আমি ধীরে ধীরে আলাপ জমালাম, সেও আমার সঙ্গে ভালোভাবে কথা বলল। পরের দিন আমাকে সে তার নিজের মেছুয়া বাজারের বাড়িতে নিমন্ত্রণ করল। ব্যাস, তারপর থেকে আমাদের সম্পর্কের সূত্রপাত।
আচ্ছা, বসন্তর সঙ্গে পরিচয় হলো কিভাবে?
ওই বাড়িতেই। মালতীর সঙ্গে আলাপ হওয়ার পর একটা একটা করে প্রায় আড়াই বছর কেটে গেল। বেশ সুন্দর যাচ্ছিল সময়গুলো। আমি তার পিছনে অকাতরে অর্থ ব্যয় করতাম, সে যা বলতো আমি তাই শুনতাম। এক প্রকার হাতের পুতুল হয়ে গিয়েছিলাম বলতে পারেন। ধীরে ধীরে নিজে নিঃস্ব হয়ে গেলেও তাকে দিনে দিনে ভরিয়ে তুলছিলাম আমি। ঠিক এই সময় তার বোন বসন্ত এলো খিদিরপুরের বাড়িতে। বলতে লজ্জা নেই, এবারে আমার চোখ পড়ল তার উপর। একে তার বয়স আরো কম, সুশ্রী ও যৌবনোচ্ছল, কিন্তু এবারে আমার সুমতি হলো নাকি ফের কুমতি হলো তা বুঝলাম না। এক নিমেষে মালতীর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমি বসন্তকে মন দিলাম। দিন রাত চেষ্টা করতাম কিভাবে বসন্তর কাছাকাছি যাওয়া যায়, কিন্তু মালতী থাকায় সেটা সম্ভব হতো না। সে আমাকে যথেষ্ট ভালোবাসত একথা ঠিক তারকবাবু, কিন্তু আমি তখন আবারও যে অসভ্রষ্ট হয়েছি। আস্তে আস্তে মালতী বাই আমার মনোভাব স্পষ্ট বুঝতে পারল, কিন্তু মুখে কিছু বলল না। একদিন সে নিজে আমাকে বসন্তর ঘরে নিয়ে গেল, হাসি মুখে নিজের বোনের সঙ্গে আমার পরিচয় গড়িয়ে দিল। তারপর এভাবে মালতীর প্রশ্রয়েই আমি বসন্তর ঘরে রোজ যাতায়াত করতে লাগলাম। মালতীর মুখে চোখে তিলমাত্র পরিবর্তন আমি দেখিনি। ভেবেছিলাম এসব দেখা সহ্য করা ওর হয়তো অভ্যেস, সেজন্য এটাও মেনে নিয়েছে সে। কিন্তু বিশ্বাস করুন দ্বারকাবাবু, ওর যে মুখে মধু ছিল আর অন্তরে বিষ, তা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। কি চমৎকার অভিনয়, কি অসাধারণ চলা কলা।
আচ্ছা, মালতী দেবীর সঙ্গে যখন আপনার সুসম্পর্ক ছিল, তখন বসন্তর ব্যাপারে সে কোনোদিন আপনাকে কিছু বলেনি? মানে এর আগে বসন্ত ঠিক কোথায় থাকতো তা আপনি জানেন?
আগে না, সে কখনো আমাকে তার বোন সম্পর্কে কিছুই বলেনি। বসন্তর মুখেই আমি শুনেছিলাম সে নাকি এর আগে লখনৌ শহরে ছিল, সেখানে থেকে গান বাজনার শিক্ষা লাভ করে। বিদ্যা সম্পূর্ণ হওয়ার পর অর্থ উপার্জনের জন্য সে কলকাতা এসেছে। মালতীর বাড়িতে একটা ভাড়াটিয়া ছিল, সে উঠে যাওয়ায় ঘরটা খালি হয়ে যায়, তখন সেখানে এসে আশ্রয় নেয় বসন্ত।
বাড়িটা কি মালতী দেবী নিজের?
হ্যাঁ, এখন ওরই। আমি ওর বকেয়া দেনা শোধ করি।
বকেয়া দেনা বলতে?
কি আর বলি দ্বারকা বাবু, ভীমরতি হয়েছিল আমার, ভীমরতি। ওই রাজপ্রাসাদের মতন দালাল বাড়িখানা কিনে মালতীর বিস্তর দেনা হয়, প্রায় 6,000 টাকার দেনা। কিন্তু আমি নিজের নির্বুদ্ধিতায় সে সকল বকেয়া পরিশোধ করে দিই।
তার মানে আপনি বলতে চাইছেন বসন্তকে অনুগ্রহ করার জন্য মালতী বাই আপনার উপরে ক্ষুব্ধ, তাই তো?
তা নয় তো কি, তার ফলই তো আমি এখন ভোগ করছি। সে যখন দেখলো আমি তার বাড়িতে আর যাই না, গেলে ওর সঙ্গে নয় বসন্তর সঙ্গে সম্পূর্ণ সময় কাটাই, তখন এর প্রতিশোধ নিতেও আমাকে বদনাম করতে এভাবে উঠে পড়ে লেগেছে।
মালতী দেবীর যে এই অভিসন্ধি, সেটা আপনি কিভাবে বুঝলেন? এ ব্যাপারে কি কোনো প্রসঙ্গ উঠেছিল?
প্রসঙ্গ বলে প্রসঙ্গ, রীতিমতন ছেলে ভোলানো কাজ করতে সে সিদ্ধ হস্ত। সে যখন দেখল বসন্তর দিক থেকে আমার মন ফেরানোর উপায় নেই, তখন অন্য রাস্তা ধরল সে। কৌশলে বসন্তকে অন্যত্র সরিয়ে দিয়ে আমায় প্রতিদিন ওর কাছে ডেকে পাঠাতে লাগলো। আমিও বাধ্য হয়ে যেতাম। দেখুন, আমাদের মধ্যে তো আর কোনো মনোমালিন্য হয়নি যে ও ডাকলে আমি যাব না, কিন্তু বসন্তকে দেখতে না পেয়ে যখন ওকে প্রশ্ন করতাম যে বসন্ত কই, হয় এড়িয়ে যেত নয়তো যা হোক একটা উত্তর দিত। আমি ভাবলাম বসন্ত হয়তো লখনৌতে ফিরে গেছে কোনো কারণে। ভীষণ অবাক হলাম এই ভেবে যে বসন্ত আমাকে এ ব্যাপারে কেন কিছু জানিয়ে গেল না। কিন্তু আর কি, জিজ্ঞাসা করার আর কোনো উপায় নেই, এইভাবেই আবার দিন কাটতে লাগলো।
তা সেদিন সকালে সুন্দরের আপনার বাড়িতে আসার কথাটা বলুন এবারে।
হ্যাঁ, তা ওই দিন সকালে আমি বৈঠকখানায় বসে আছি, এমন সময় সুন্দর এসে আমাকে একটা চিঠি দিয়ে গেল। মুখে কিচ্ছু না বলে আবার বেরিয়ে চলে গেল। চিঠিটা আমি পড়ে দেখি মালতি লিখেছে। সেই রাত্রেই নাকি ওর গার্ডেন রিচের বাগান বাড়িতে কিসের জলসা হতে চলেছে, তাই আমাকেও সেখানে যেতে নিমন্ত্রণ করছে। হাতে বিশেষ কিছু কাজ না থাকায় ভাবলাম ঘুরেই আসি। চিঠির কথা মতন আমি সেই দিন বিকেলে ওই বাগান বাড়িতে গেলাম, কিন্তু কি আশ্চর্য, গিয়ে দেখি ওখানে মালতি নয় বসন্ত রয়েছে। আমি বসন্তকে দেখে একই সঙ্গে যেমন ভীষণ অবাক হলাম তেমনি অত্যন্ত আনন্দিত হলাম। এতদিন পর আমার পছন্দের মানুষকে আমি চোখের সামনে দেখছি, আমার খুশি যেন বাঁধ মানছিল না। বসন্ত আমাকে দেখে অবাক হল, বহুদিনের বিচ্ছেদের পর আমাকে পেয়ে সেও বিহ্বল হয়ে পড়ে। সে ওখানে কেমন করে আসলো সেটা আমি জিজ্ঞেস করাতে বসন্ত বলল,
এই তো বেশ কয়েকদিন আগে আমাকে দিদিজি এই বাগান বাড়িতে পাঠিয়ে দিল, আর বলল আমাকে নাচের জন্য বিশেষ কিছু তালিম দিতে নাকি এক নতুন ওস্তাদজি আসবে। তোমাকে যে এই কথাটা জানাবো তার তো কোনো উপায় ছিল না আমার কাছে। জানো বিনয় বাবু, খালি মনে হতো আর বুঝি তোমার সাথে কখনোই আমার দেখা হবে না, কিন্তু আমি ভাবতেও পারিনি আজ তুমি এইভাবে আমার সামনে হঠাৎ করে চলে আসবে। আমি সত্যি ভাবতে পারিনি আমার অপেক্ষার অবসান এইভাবে হবে।
আমিও তোমায় এতদিন দেখতে না পেয়ে মনে মনে ছটফট করেছি বসন্ত। তোমার খোঁজ না পেয়ে আমি ভেবেছি তুমি হয়তো আবার লখনৌ ফিরে গেছো। আমিও ভাবতে পারিনি এই বাগান বাড়িতে এসে আমি তোমায় আবার দেখতে পাবো। আচ্ছা বসন্ত, দেখো তো এই চিঠিটা কি তুমি আমায় লিখে পাঠিয়েছ?
ও মা, বাবুর কথাখানা শোনো একবার। তুমি তো জানোই আমি পড়া লেখা কিচ্ছু জানি না, তাহলে চিঠিটা কিভাবে লিখবো বলো দেখি।
বসন্তর কথা শুনে আমার মনে পড়ল, সত্যি তো সে তো পড়ালেখা জানে না, তাহলে চিঠিটা আমাকে কে পাঠালো? যে মালতী আমাকে বসন্তর থেকে দূরে সরাতে চেয়েছে বলেই এত আয়োজন করে তাকে এত দূরের এই বাগান বাড়িতে নিয়ে রেখেছে, সেই মালতী তো এই চিঠি লিখতে পারে না। তা সে যতই তার নাম লেখা সই করা থাক, তাহলে মালতীর নাম করে তার মতো সই করে আমার সঙ্গে আমার মনের মানুষ বসন্তের মিলন করাতে চাইল কে? আমার এমন শুভাকাঙ্ক্ষী কেউ আছে বলে তো ঠিক মনে পড়ে না। অনেকক্ষণ এই বিষয়ে চিন্তা করলাম, কিন্তু কিছু গোল কিনারা করতে পারলাম না, কারণ নাম মাথায় আসলো না। যাই হোক, সেই দিনটা বেশ আমোদ আহ্লাদেই কাটল। বহুদিন পর বসন্তের সঙ্গে সময় কাটিয়ে মনটা যেন ভারমুক্ত হয়ে গেল। পরের দিন সকালটা সারাদিন ওর সঙ্গেই কাটিয়ে ওই রাত্রিতেই 8টা নাগাদ বাগান বাড়ি থেকে বেরিয়ে পড়লাম।
কালকে তো বেশ ভালোই কুয়াশা ছিল, রাস্তাঘাটে চলাফেরা করা বেশ মুশকিল হয়ে পড়েছিল, তবু আপনি কেন রাত 8টা নাগাদ বাগান বাড়ি থেকে বেরোলেন বাড়ি ফেরার জন্য? না মানে রাতটা কাটিয়ে পরের দিন মানে আজ সকালেও তো আসতে পারতেন।
আসলে আমার বিশেষ কাজ ছিল, সেই জন্য চলে আসতে হয়েছিল। তাছাড়া বসন্ত আমাকে কিছুতেই ছেড়ে দিচ্ছিল না, সে জোর করছিল যাতে আরো দুদিন আমি তার সঙ্গে থাকি, কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল না। বাড়িতে অনেক কাজ ফেলে রেখে সেখানে গিয়েছিলাম। তবু একথা সে কথা বলতে বলতে অনেকটাই রাত হয়ে যায়, তাই কুয়াশা দেখা সত্ত্বেও আমাকে বেরিয়ে পড়তে হয় ওই সময়। কিন্তু বিশ্বাস করুন দারোগাবাবু, আমি ধর্ম সাক্ষী করে বলতে পারি যে সুন্দরের যে বাগান বাড়িতে আসার কথা ছিল কিংবা সেই দিন ওই রাস্তা দিয়ে যে সুন্দরী আসছিল সেটা খুনাক্ষরেও আমি জানতাম না। দুর্ভাগ্যবশত তার সাইকেলে আলো ছিল না, এমনকি আমিও আলো নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম, সেজন্য অন্ধকারে আমি ওর বাইসাইকেলের ওপর গিয়ে মুখ থুবড়ে পড়লাম। তাতে সে আমাকে ভীষণ অপমান করলো, ও হয়তো আমায় চিনেছিল প্রথমে। কিছুটা কথা এগোনোর পরে আমিও বুঝতে পারলাম যে ও সুন্দরলাল। তারপরে আচমকা আমার নাম ধরে নানা রকম বিদ্রুপ করতে শুরু করলো। বলতে লাগলো যে আমি নাকি সময়ে সময়ে একবার মালতীকে আর একবার বসন্তকে ব্যবহার করছি, এমনকি মালতীর চিঠি পেয়ে আমি দৌড়ে গিয়েছি শুধুমাত্র বসন্তর জন্য, সেও তার জানা। দুই নৌকায় পা দিয়ে নাকি আমি চলছি, কিন্তু আমি বুঝতে পারলাম না যে এই চিঠির ভিতরের কথা ও জানলো কিভাবে। ও রেহেন সমস্ত কথা শুনে আমার সর্বাঙ্গ জ্বলে গেল। আমি ওর আগে উন্মত্ত হয়ে গিয়ে রূঢ়ভাবে কথা বললাম, কিন্তু ওর এত বড় সাহস। হ্যাঁ জানেন, ও হঠাৎ করে আমাকে থাপ্পড় মেরে বসলো। আমিও দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে একটা চর কষালাম ওকে। এইভাবে মারামারি হাতাহাতি বেশি দূর গড়াতেই আমার মনে হলো এবারে নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত। সেই ভেবে আমি ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসলাম। লজ্জায় অপমানে আমার শরীর থরথর করে কাঁপছিল। অবশেষে আর থাকতে না পেরে আজ সকালে এই মালতীর কাছে গিয়ে সুন্দরের ব্যবহার সম্পর্কে জানান দিয়ে এলাম। বললাম কাল আমার সঙ্গে কেমন নিকৃষ্ট ব্যবহার করেছে সে। ভেবেছিলাম আমার সম্মানের কথা ভেবে আমার কাছে ক্ষমা চাইবে মালতী, নয়তো বলবে সুন্দরলালকে উচিত শাস্তি দেবে। কিন্তু ও উল্টে আমার উপর চোটপাট করতে শুরু করলো রীতিমতো। বললো আমি নাকি সুন্দরকে মেরেই ফেলেছি। সুন্দরলালের প্রতি ওর যে আলাদাই দরদ আছে কে না জানে। ওর সব থেকে প্রিয়তম ভৃত্য বলে কথা, এমনকি একটা সময় নাকি ওদের দুজনের মধ্যে বেশ রকমের সদ্ভাব ছিল। কিন্তু যেদিন থেকে মালতী আমার সঙ্গে বেশি মেলামেশা করত, সেই দিন থেকে সুন্দর আর কোনো রকম ভাবেই পাত্তা পেত না। সেই আক্রোশের বশেই হয়তো আমার সঙ্গে এমন ব্যবহার করেছিল। আবার এদিকে মালতীকেও আমি আর ইদানিং আর পাত্তা দিচ্ছিলাম না বলেই ও আমার সঙ্গে এমন ব্যবহার করলো কিনা বলতে পারছি না। কিন্তু আমার তরফ থেকে যেটুকু বলার যা যা বলার আমি সব আপনাকে জানালাম। এবারে আপনিই বিচার করুন এখন করণীয় কি।
বিনয়কৃষ্ণ বটব্বালের সমস্ত কথা শুনে আমি বেশ আশ্চর্যই হলাম। প্রথমে মালতী ভাইয়ের কথা শুনে আমার বিনয়বাবুকে সন্দেহ হলেও এখন সমস্ত পরিস্থিতি আর তার সপক্ষে বলা কথাগুলোর উপর ভিত্তি করে আমার মনে হচ্ছে বিনয়বাবুর উপর সন্দেহটা না করাই উচিত। যদিও আমি সেটা মুখে বললাম না, তবুও মনে হলো বিনয়কৃষ্ণ বোধহয় মিথ্যে বলছেন না। কিন্তু মালতী ভাই যেহেতু সুন্দরলালের বর্তমান অভিভাবক, তাই তার সন্দেহ প্রকাশের ভিত্তিতে ব্যাপারটা নিয়ে আরও গভীরভাবে তদন্ত করার জন্য ওকে থানায় নিয়ে যাওয়া প্রয়োজন। বিনয়কৃষ্ণকে সেই কথা বলতে তিনি বললেন আমার সঙ্গে থানায় যেতে তার কোনো আপত্তি নেই, বরং এই কেস নিয়ে যতদিন তদন্ত চলে তিনি নিজের পক্ষ থেকে আমাদের সহযোগিতা করবেন। তিনি নিজেও চান তার উপর থেকে যেন খুনের সন্দেহ সম্পূর্ণভাবে মুছে যায়।
দারোগা সাহেব, এই নিন আপনার চাটা। সেই এসে থেকে দেখছি কি এত ভাবছেন স্যার, খিদিরপুর পোলের কেসটাতে কতদূর কি হলো, কিছু জানতে পারলেন যে কে মারলো সুন্দরলালকে?
বিনয়কৃষ্ণ বটব্বালকে থানায় নিয়ে এলাম বেশ অনেকক্ষণ হলো। কেবলমাত্র একটাই চিন্তা তখন থেকে আমার মনে ঘুরপাক দিয়ে যাচ্ছে। টেবিলে বসে আনমনে চিন্তা করছি, ঠিক এই সময় আমার জন্য চা নিয়ে এসে প্রশ্নগুলো আমাকে করলো কনস্টেবল মাখন। আমি বললাম চিঠি আর চিঠি। বুঝলে মাখন, ওই একটা চিঠি নিয়ে অনেকগুলো প্রশ্ন দানা বাঁধছে। একবার যদি সেই সমাধানটা হয়ে যায় তাহলে এই কেসে ইতি টানতে আর বেশি সময় লাগবে না। বুঝলে?
চিঠি? কোন চিঠি স্যার, কার চিঠি, কে কাকে দিয়েছে চিঠিটা?
আরে দাঁড়াও, এতগুলো প্রশ্ন একসাথে, সুস্থির হও, একে একে তোমায় সবটা বলছি। এই বলে চিঠির ব্যাপারটা আদ্যপান্ত আমি সংক্ষেপে মাখনকে বুঝিয়ে দিলাম। ছেলেটার মাথা বেশ পরিষ্কার, এর আগে অনেক সময় কিছু কেসে ছোট ছোট ক্লু এর সন্ধান দিয়ে আমাকেও ভীষণ সাহায্য করেছে। তাই আমি ওকে জিজ্ঞাসা করলাম এই ব্যাপারে ওর ঠিক কী মনে হচ্ছে, এই চিঠিটা কে লিখে থাকতে পারে, কার জন্যই বা লিখেছে। উত্তরে সে অনেকক্ষণ ভেবে তারপর বলল,
দেখুন স্যার, এখানে সবচেয়ে আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো সুন্দরলাল এই চিঠির ভেতরের কথা জানলো কীভাবে। তাহলে কি সে সেটা আগে থেকে পড়ে দেখেছিল? সেটা যদি সত্যিই মালতী বাই নিজে লিখে থাকে তাহলে তো খোদ তারই গার্ডেন রিচের বাগান বাড়িতে থাকার কথা, কিন্তু ওখানে ছিল তার বোন বসন্ত। এদিকে বসন্তের সঙ্গে বিনয়কৃষ্ণ যাতে আর দেখা সাক্ষাৎ না হয় সেই জন্য উনি ওদের এই বিচ্ছেদের ব্যবস্থা করেছিলেন। সেখানে এই চিঠি লিখে ওদের দুজনকে আবার মিলিয়ে দেওয়ার কারসাজিটা নিশ্চয়ই তিনিই করেননি। কি স্যার, তাই নয় কি?
একদম তাই, তুমি ঠিক বলেছ মাখন। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে, মালতীবাই এই চিঠি লেখেনি, তবে সেখানে লিখল কে? বসন্ত হচ্ছে বিনয়বাবুর মনের মানুষ, সুতরাং সে নিজেও তাকে চিঠিটা লিখতে পারে, কিন্তু ব্যাপার হচ্ছে বসন্ত পড়ালেখা জানে না, আর যদি জানতো তাহলে সে দুমাস আগে চিঠিটা লিখতে পারত। এতদিনে একা কাটানোর পর নিশ্চয় বিনয়কে চিঠি লিখত না। এ থেকে তার পড়ালেখা না জানা সত্যটা প্রমাণিত হয়। তবে এটা কি হতে পারে যে সুন্দরলাল নিজেই ওই চিঠিটা লিখেছিল? কিন্তু তাতে তার স্বার্থ কি? এরকম চিঠি সে লিখলই বা কেন? বিনয়কৃষ্ণ যবে থেকে মালতীর জীবনে এসেছে, তবে থেকে সুন্দর আর মালতীবাইয়ের প্রিয় পাত্র আর কেউ রইল না। সুতরাং এই ব্যাপার নিয়ে সুন্দর যথেষ্ট রাক্ষোভ ছিল বিনয়ের ওপর। তার মানে এটা দাঁড়াচ্ছে, সে যদি চিঠিটা সত্যি লিখে থাকে তাহলে সেটা বিনয়কৃষ্ণর উপকার করার জন্য নয়, বরং অপকার করার জন্যই লিখেছিল। কোনো একটা বিরাট স্বার্থ কাজ করছিল এর পেছনে, বুঝলে? কিন্তু সেটা কি কি কি?
আচ্ছা স্যার, এমনটা কি হতে পারে যে সুন্দরলাল হয়তো ভেবেছিল সে যদি বিনয়কৃষ্ণকে বাইজির বাড়ি থেকে কোনোভাবে দূর করতে পারে তাহলে সে আবার মালতীবাইয়ের প্রিয় পাত্র হয়ে উঠতে পারবে, আগের মতো নিজের আধিপত্য বিস্তার করতে পারবে? ও বুঝেছিল যে বিনয়বাবু যতদিন ওই বাড়িতে যাতায়াত করবে ততদিন মালতীবাইয়ের উপর সে অধিকার বিস্তার করতে পারবে না, তাই হয়তো সুন্দরলাল পরিকল্পনা করে যে বিনয়কৃষ্ণকে গার্ডেন রিচের বাগান বাড়িতে পাঠিয়ে দেবে, যাতে তার রাস্তাটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায়।
ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, এই তো দারুণ ধরেছ পয়েন্টটা মাখন, দারুণ। দিনে দিনে দেখছি তোমার মাথাটা আরও খুলছে, প্রমোশন আর তোমার আটকায় কে?
কি যে বলেন স্যার, সবই আপনার দয়া।
বেশ বেশ, আচ্ছা তুমি এবার হেড অফিসে গিয়ে সুন্দরলালের পোস্টমর্টেমের রিপোর্টটা নিয়ে এসো, আর হ্যাঁ, যাওয়ার আগে বিনয়কৃষ্ণকে পাঠিয়ে দিও আমার কাছে, আরও কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। বিনয়বাবু, কাল রাতের ঘটনাটা আবার ভালো করে মনে করুন। আপনারা সুন্দরের মধ্যে মারামারি হাতাহাতি হলো, তারপর আপনি বলছিলেন সাইকেলে চড়ে বাড়ির দিকে রওনা হয়েছিলেন। আচ্ছা, এরপর কি সুন্দরের আর কোনো খোঁজ খবর পেয়েছিলেন, নাকি একেবারে সকালে মালতীবাইয়ের বাড়িতে গিয়ে সুন্দর সম্পর্কে সে কথাগুলো শুনেছিলেন?
আমি মানে আসলে আসলে আমি আসলে
যা বলবেন স্পষ্ট করে বলুন।
আমি কাল তখনই ওখান থেকে চলে যাইনি।
মানে আপনি তো বললেন ঝামেলাটা যখন চরমে ওঠে তখন নিজেকে নিয়ন্ত্রণ করে সাইকেল নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যান, এখন সম্পূর্ণ উল্টো কথা বলছেন কেন? এভাবে বারবার নিজের বক্তব্য বদল করে সন্দেহ কিন্তু আপনার উপরই গিয়ে পড়বে বিনয়বাবু, তাহলে তো আপনাকে বাঁচানোর জন্য আমার কাছে আর কোনো পথই খোলা থাকবে না। শুনুন, আপনাকে আমার আপাত দৃষ্টিতে নিরপরাধ বলেই মনে হয়েছে, সুতরাং শেষ একটা সুযোগ দিচ্ছি, সব কথা সত্যি করে বলুন।
আসলে আসলে এটা ঠিক যে আমি ঝামেলার মাঝে হঠাৎ করে বেরিয়ে আসি, পেছন থেকে সুন্দরলাল আমাকে ভীতু কাপুরুষ বলে অনেক টিটকিরি দিলেও আমি বিবাদ না বাড়িয়ে বেরিয়ে যাই সেখান থেকে, কিন্তু কিন্তু আমার ভেতরে তখন রাগে রাগুন ধকধক করে জ্বলছিল। আজ অব্দি কখনো আমি এভাবে কারোর হাতে নিগৃহীত হইনি, সেখানে কিনা সামান্য একটা চাকর, আমি আমি থরথর করে কাঁপছিলাম সে সময়। সুন্দর আমার চোখের নিচে এমন জোরে চর মারে যে আমার মাথা বন বন করে ঘুরছিল, শরীরটা ঠিক ভালো লাগছিল না একদম, তাই ভাবলাম কোথাও একটু বসি, দুদণ্ড ছিঁড়িয়ে তারপর যাব। এরই মধ্যে পেছন থেকে সাইকেলের শব্দ শুনে বুঝি সুন্দরলাল সেখান থেকে বেরিয়ে গেল। এরপর আমি এদিকে খানিকটা এগিয়ে এসে রাস্তার পাশে একটা ঢিপির উপর বসলাম, ওই মিনিট পাঁচেক মতন কেটেছে প্রায়, আমিও ওঠার উদ্যোগ করছি, ঠিক এমন সময় আমি ওদিক থেকে আবার একটা সাইকেলের প্যাডেল ঘোরানোর আওয়াজ পেলাম, কেউ একটা আসছে এদিকে, এত রাত্রে আবার কে? দেখি সাইকেলটা ওই খিদিরপুর পুলের কাছটা থেমে গেল, অন্ধকারে আমার অন্ধকারে আমার চোখটা সয়ে এলেও এটা বুঝলাম না আগন্তুকটাকে, কেনই বা সে ওখানে দাঁড়ালো, ওখানে থেমে করছিটাই বা কি সে?
এসব কথা আমাকে আগে বলেননি কেন?
ভয় ভয়ে বলিনি দারোগাবাবু, আমি জানি আমি নির্দোষ, নরহত্যা করা তো দুরস্ত, ও কথা মনেও আনতে পারি না আমি, কিন্তু কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণ নেই যে আমি কোনো দোষ করিনি, এটা প্রমাণ করতে পারব? আমি ওখানে আরো বেশ কিছুক্ষণ ছিলাম শুনে যদি আপনারা আমাকে খুনি সন্দেহে ফাঁসিতে ঝোলান, আমি তো আমি তো যখন বুঝলাম আপনি সজ্জন লোক দারোগাবাবু, আমায় নির্দোষ বলে বিশ্বাস করছেন, তখন মনে হলো কপালে যা আছে থাক, চোখ বুঝে ভরসা করে এনাকে সবটা বলি, তাই আর কি।
বেশ, এবারে বাকিটা বলুন, পোলের কাছে কি দেখলেন?
তখনও বুঝতে পারিনি পোলের কাছে এসে কে দাঁড়ালো। অন্ধকারে কোনো মতে লক্ষ্য করলাম যে সে নিজের সাইকেলটাকে মাটিতে ফেলে রেখে ঠিক সেখানেই ঝুঁকে পড়ে কি একটা যেন দেখছে, যেখানে আমি আর সুন্দরলাল একটু আগে হাতাহাতি করছিলাম। কেন জানি না ভীষণ কৌতূহল হলো। লোকটাকে ভালো করে দেখার জন্য আমি গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম, খুব সন্তর্পণে মাথা নিচু করে রাস্তার মধ্যে বসে রইলাম। ঠিক এই সময় লোকটা তার দেশলাই বাক্স থেকে একটা কাঠি বের করে ফাঁস করে সেটা জ্বালিয়ে উঠল। তৎক্ষণাৎ তুই আলোতে দেখতে পেলাম, আরে এ তো সুন্দরলাল।
সুন্দরলাল? কিন্তু সে আবার ওখানে ফিরে আসলো কেন? কি খুঁজছিল সেখানে? আপনি কি কিছু লক্ষ্য করেছেন?
না, কি খুঁজছিল তা বুঝতে পারিনি, কিন্তু একটা সময় দেখলাম মাটিতে নিচু হয়ে বসে কে একটা কুড়িয়ে নিল। তারপরে আবার সাইকেলের শব্দ পেতে বুঝলাম যে সাইকেলে চড়ে ওখান থেকে বেরিয়ে গেল। মনে হয় মারামারি করার সময় কিছু একটা পড়ে গেছিল ওর, সেটাই নিতে এসেছিল আবার। এদিকে আমিও আর সময় নষ্ট না করে গুটি গুটি পায়ে আমার সাইকেলটাকে নিয়ে ওখান থেকে বের হতে উদ্যত হলাম। ঠিক এই সময় আচমকা সজোরে একখানা গুলির আওয়াজ আমার কানে এলো। একবার, দুবার, তিনবার, তারপরে শুনলাম কে যেন ঘোড়ায় চেপে দ্রুত বেগে বেরিয়ে গেল। আমি ভাবলাম অন্ধকারে পথ দিয়ে যাচ্ছে বলে হয়তো পথচারীদের সতর্ক করার জন্য এভাবে হাওয়ায় গুলি চালাতে চালাতে যাচ্ছে, হতে পারে সে কোনো পুলিশ কিংবা হয়তো কোনো রক্ষী। আমি আর সেখানে না দাঁড়িয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম।
অত রাত্রিবেলায় রাস্তায় ব্ল্যাঙ্ক ফায়ার করতে করতে পুলিশের লোক, আশ্চর্য। আচ্ছা বিনয়বাবু, আপনি তাকে দেখতে পাননি? সে হঠাৎ করে ওখানে কোথা থেকে আসলো সেটাও লক্ষ্য করেননি?
আগে না, আমি বুঝতে পারিনি, কেননা যে ঘোড়ায় চেপেছিল তার গোটা শরীর কালো কাপড়ে ঢাকা ছিল।
চুপ করো, চুপ করো তুমি, বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এবারে। ভুলে যেও না তোমার জায়গাটা ঠিক কোথায়, আমার আমার পায়ের নিচে। আমি আশ্রয় না দিলে তো এতদিনে ভেসে যেতে রাস্তায়, নিমক হারাম কোথাকার।
হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক যে তুমি আশ্রয় না দিলে আমি ভেসে যেতাম, কিন্তু আমি এতদিন তোমার সমস্ত কাজ করেছি মুখ বুঝে, বিনা প্রশ্নে খিদমত করে গিয়েছি তোমার। তার বদলে শুধু চেয়েছিলাম একটা জিনিস, তুমি দিলে না, সেটা কেড়ে নিলে আমার কাছ থেকে, আমার ভালোবাসাকে তুমি ছিনিয়ে নিলে আমার থেকে। এর পরেও তুমি কি করে আশা করো যে আমি তোমার বাধা দাস হয়ে থাকব? লজ্জা করে না? নিজের জীবনে ভালোবাসা পাওনি বলে অন্যের জীবনে ভালোবাসার সুখটুকু তুমি সহ্য করতে পারো না, তাই না?
হ্যাঁ তাই, ঠিক তাই। তাছাড়া পুরুষ মানুষের আবার কিসের ভালোবাসা শুনি, সব তোমার অভিনয়। ওইটুকু বাচ্চা মেয়েকে ভুলিয়ে ভালিয়ে তুমি নিজের সঙ্গে নিয়ে যেতে চাইছো, এই জন্যই যে তুমি এবারে মুক্তি চাও, বেরোতে চাও এই দাসত্বের জীবন থেকে, তাই মেয়েটাকে ভালোবাসার টোপ দিয়ে তুমি এই বাড়ি থেকে চলে যেতে চাইছো, আমার থেকে পরিত্রাণ পেতে চাইছো, সেই জন্যই ভালোবাসার নাটক করছো, তাই না? আমার চোখকে ফাঁকি দিতে পারবে না, আমি সব বুঝি, সব বুঝি, এই মালতীবাই সব বোঝে।
বিনয়বাবু বলো, সুন্দরলাল বলো, কিংবা তোমার আরো সব যারা খদ্দের বা প্যারের লোক আছে, তাদেরকে ফাঁদে ফেলার জন্য ভালোবাসাকে তুমি টোপ হিসেবে ব্যবহার করতে পারো, মালতীবাই আমি নই, আমার মহাব্বত সত্যি। আজ নয় কাল আমি বেরোবো তো বটেই, তুমি কি ভাবছো আমি তোমায় ভয় পাই? তুমি বোধহয় জানো না তোমার গোপনে করা সমস্ত কুকীর্তির কথা আমি জানি, বলিনি শুধু একটাই কারণে, কেননা আমি জানি আমি মুখ খুললে তার শাস্তি তুমি ওই মেয়েটাকে দেবে, ও তো খুব বোকা, তোমার একান্ত অনুগত, তাই জানে না তোমার আসল চেহারা। বিনা বাক্য ব্যয় তোমার সমস্ত কথা শোনে, কিন্তু কিন্তু আমি তোমার ভালোবাসাকে মানুষের কষ্টে চোখে না না পারবো না। যেদিন আমি এই বাড়ি থেকে বের হতে পারবো, যেদিন আমি মেয়েটাকে সঙ্গে নিয়ে যেতে পারবো, সেদিন আমি তোমার সমস্ত জারি জুড়ি ফাঁস করে দেবো মালতী বাই, ফাঁস করে দেবো। সেদিন দেখব তুমি একা হাতে আর কতজনকে আটকে রাখতে পারো। হ্যাঁ আমি জানি তার আগে হয়তো তুমি চেষ্টা করবে আমার মুখটা চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু জেনে রাখো যেভাবেই হোক তোমার সমস্ত পাপের কথা একদিন না একদিন কারোর না কারোর মাধ্যমে প্রকাশ পাবে, পাবেই পাবে।
পরদিন সকালে আমি সোজা চলে গেলাম মেছুয়া বাজারে মালতী বাইয়ের বাড়ি। উদ্দেশ্য উদ্দেশ্য ঠিক কি ছিল সেটা নয় ধীরে ধীরেই জানতে পারবেন। গেটে দাঁড়িয়ে থাকা দারোয়ান দুজনকে বললাম আমার আগমনে সংবাদ দিতে। ভেতর থেকে খবর পেয়ে বিলুয়া দৌড়ে এলো আমাকে নিয়ে যাওয়ার জন্য, গিয়ে বসালো বৈঠকখানায়, বলল কিছুক্ষণের মধ্যে একটা জলসা হবে, সেই জন্যই নিজের ঘরে তৈরি হচ্ছেন মালতী বাই, তাই আমায় একটু অপেক্ষা করতে হবে। চাইলে আমি হম্বিতম্বি করতেই পারতাম, এই বলে যে থানা থেকে আসা দারোগাকে বসিয়ে রেখে অপেক্ষা করানোর ধৃষ্টতাটা বোধ করি মালতী বাইয়ের করা উচিত নয়। কিন্তু আমি মাথা ঠান্ডা রাখলাম, কেননা যে প্যাঁচালো কেসের মধ্যে দিয়ে আমি যাচ্ছি তাকে সুষ্ঠুভাবে সমাধান করার জন্য মাথাটা শান্ত রাখা খুব দরকার। কেননা আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে যে হত্যাকারী অত্যন্ত চালাক আর স্থির বুদ্ধিসম্পন্ন, তাই তার অপরাধী বুদ্ধির সঙ্গে পাল্লা দিতে গেলে আমাকেও ঠান্ডা থাকতে হবে প্রত্যেক মুহূর্তে। বলা যায় না, হয়তো কোথাও কোনো আড়াল থেকে আমার দিকে সে তীক্ষ্ণভাবে নজর রাখছে, অপেক্ষা করছে কোনো দুর্বল মুহূর্তের। সুসজ্জিত কৌচের ওপর বসে মাথা নিচু করে আনমনে অনেক কথা চিন্তা করছিলাম, কিন্তু এ সময় হঠাৎ খুব হালকাভাবে একটা নূপুরের আওয়াজ পেলাম, সঙ্গে একটা মিহি কণ্ঠে খিলখিলি হেসে ওঠার শব্দ। চকিতে সামনের দিকে তাকাতেই দেখি একজন অল্প বয়সী মেয়ে বৈঠকখানায় দরজার আগল ধরে দাঁড়িয়ে আছে, হাসির শব্দটা তারই। ভাবলাম হয়তো আমায় কিছু বলতে এসেছে, কিন্তু দেখি সে কিছু না বলে চুপচাপ ওখানে দাঁড়িয়ে রইল আর মুখ টিপে টিপে হাসতে থাকলো। ব্যাপার কি? পরক্ষণে সে বৈঠকখানার ভেতরে ঢুকল, চারিদিকে জিনিসপত্রগুলোতে অকারণে হাত দিতে লাগলো। আমি লক্ষ্য করছি সে জিনিসপত্রগুলো নাড়াঘাটা করছে আর ঘাড় ঘুরিয়ে বারবার আমায় দেখছে। আমি স্পষ্টতই বুঝতে পারলাম সে আমায় কিছু বলতে চায়। প্রথমটায় আমার বেশ অস্বস্তি লাগলো, আপনা থেকে কথা বলবো কি না ঠিক বুঝে উঠতে পারলাম না। ওর প্রতি কোনো রকম ভ্রুক্ষেপ করছি না দেখেও সে কিন্তু ঘর ছেড়ে বেরিয়ে গেল না, বরং চেষ্টা করতে থাকলো কিভাবে আমার আরও কাছাকাছি আসা যায়। এই সময় আমার মাথায় একটা বুদ্ধি এলো, মেয়েটার বয়স বড় জোর 16-17 হবে, চেহারা আর সাজসজ্জা দেখে মনে হলো সে হয়তো মালতী বাইয়ের কাছের লোকই হবে। স্থির করলাম এর সঙ্গে কথা বলি, বলা যায় না কোনো রকম গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যেতে পারি, তাই গলা ঝাড়া দিয়ে ওকে জিজ্ঞাসা করে উঠলাম, আচ্ছা মালতী ভাইয়ের আসতে আর কতক্ষণ লাগবে? বুঝলাম আমি তার সঙ্গে কথা বলেছি বলে সে ভীষণ খুশি হলো, একগাল হেসে সে উত্তর দিল,
মালতী ভাই তো এই সব স্নান সারলেন, এরপর চুল বাঁধবেন, সাজসজ্জা করবেন, অলংকার পরবেন, তারপরে উনি আসতে পারবেন। বুঝতেই পারছেন অনেক বড় জলসা আছে, বাবুদের মন জয় করতে হবে বলে কথা। তা ধরুন এখনো প্রায় 1 ঘন্টা মতন দেরি হবে।
এমনিতেই প্রায় 8 ঘন্টা ধরে বসে আছি, এখনো আরও 1 ঘন্টা বসে থাকতে হবে ভেবে মাথাটা গরম হয়ে উঠল। কিন্তু কিছু করার নেই, যে কাজের জন্য এসেছি সেটা শেষ না করে তো ফিরে যেতে পারি না। এর মধ্যে বরং একটা কাজ করি, এই মেয়েটার সঙ্গে আলাপ পরিচয় বাড়িয়ে দেখি আর কিছু জানা যায় কি না। এই ভেবে আমি যখন মেয়েটার দিকে আবার তাকাতে যাব, দেখি সে তড়ি ঘড়ি একটা জানলার দিকে চলে গেল। মালতী বাইয়ের সঙ্গে যেদিন প্রথম দেখা করতে এই বাড়িতে এসেছিলাম, সেদিন যে ঘরে বসেছিলাম এটা সে ঘরটা নয়। এই ঘরখানা আগের চেয়ে প্রকাণ্ড এবং আরও সুন্দরভাবে সাজানো, মেজের উপর ঢালাও কার্পেট বিছানো আর চারিদিকে স্প্রিংয়ের কাউচ আর চেয়ার সাজানো। দেওয়ালে প্রচুর ভালো ভালো ছবি, অধিকাংশই নগ্ন। একটা দেওয়ালে এক প্রকার সোনালি রঙের কাজ করার আয়নার উপরে একটা হাতির দাঁতের ব্র্যাকেট, তার ঠিক উপরে একটা ভীষণ সুন্দর ঘড়ি। ঘরের মধ্যে সব মিলিয়ে তিনটে বেলোয়ারি ঝাড়, ঘরে মোট আটটা জানলা আর দুটো দরজা। জানলাগুলো বন্ধ ছিল বলে ঘরে বেশি আলো আসছিল না। মেয়েটা একটা জানলার কাছে গিয়ে দাঁড়ালো, তারপর হাত বাড়িয়ে সেটা খুলে ফেলতেই ঘরের অন্ধকারটা বাইরের আসা আলোতে খানিকটা কেটে গেল। তারপর মেয়েটা হঠাৎ করে জানলা দিয়ে মুখ বাড়িয়ে চেঁচিয়ে কার একটা নাম ধরে ডাকতে লাগলো,
নাজির, নাজির।
মেয়েটার হাঁক ডাক শুনে বাইরে থেকে কে যেন একটা উত্তর দিল,
নাজির এখানে নেই।
উত্তর পেয়ে মেয়েটা জানলা আবার বন্ধ করতে যাচ্ছিল, আমি নিষেধ করলাম, বলছি কি যদি অসুবিধা না থাকে তাহলে জানলাটা খোলাই থাক না, ঘরে বেশ আলো আসছে। আমার কথা শুনে মেয়েটা কেমন জানি একটু বাঁকাভাবে হাসলো, যেটা আমার একদম ভালো লাগলো না, কিন্তু মুখের ভাবখানা প্রকাশ করলাম না। সে উত্তর দিল,
কেন, যতক্ষণ আপনি আছেন ততক্ষণ আর আলোর প্রয়োজন কি, আপনার অমন সুন্দর চেহারা তাতেই তো ঘরটা পুরো আলো হয়ে আছে দারোগা বাবু।
বুঝলাম মেয়েটা যথেষ্ট মুখরা, তাই বেশি কিছু উত্তর দিলাম না। তাকে যাতে খুশি করে তার পেট থেকে কিছু কথা বার করতে পারি সেই জন্য ওর মন ভোলাতে বললাম, আমি যতক্ষণ এ ঘরে একা ছিলাম ততক্ষণ ঘরটা অন্ধকারই ছিল, তুমি আসা মাত্রই আলোকিত হয়েছে, তুমি এখন চলে যাচ্ছ সেই জন্যই জানলাটা খুলে রাখার কথা বলছিলাম, যদি তুমি এখানে এখন থাকো তাহলে কেবল জানলা কেন, দরজাও বন্ধ করে দিলে এই ঘরটা আলোই থাকবে। আচ্ছা এই নাজিরকে তুমি এতক্ষণ বাইরে এই নাম ধরে তো ডাকছিলে, তা কে সে? আমার কথা শুনে মেয়েটা ভীষণ আনন্দ পেল, ভাবলো শিকার বুঝি জালে ধরা পড়েছে। ধীরে ধীরে আমার কিছুটা কাছে এগিয়ে আসলো, সে হাসতে হাসতে আমার মুখের দিকে তাকিয়ে বলল,
নাজির হচ্ছে মালতি বাইয়ের প্রধান কোচম্যান।
বাইজির আস্তাবল কি ওইদিকে?
হ্যাঁ ওই তো, জানলা দিয়ে দেখা যায়, আস্তাবলের দরজাটা এই বাড়ির পেছন দিকে।
আচ্ছা নাজির তাহলে মালতি ভাইয়ের প্রধান কোচম্যান, তা আর কতজন কোচম্যান আছে? সহিষও তো নিশ্চয় থাকবে, তা মোট কটা সহিষ আছে?
ওই তিনজন কোচম্যান আর সব শুদ্ধ মিলিয়ে সাতজন সহিষ।
বলো কি, সাতটা সহিষ? তাহলে তো নিশ্চয়ই সাতটা ঘোড়া আছে। না মানে সচরাচর লোকে যতগুলো ঘোড়া ততগুলোই সহিষ রাখে, তাহলে সাতটা সহিষ যখন সাতটাই ঘোড়া থাকবে। আচ্ছা মালতী বাইয়ের গাড়ি কতগুলো?
দুখানা।
দুখানা গাড়ির জন্য সাতটা ঘোড়া? বাকি পাঁচটা ঘোড়া দিয়ে কি করা হয়?
সে আমি কি জানি, মালতী বাইয়ের এমন আরও অনেক শখ আছে, আমি মুখুসুকু মেয়ে মানুষ অত শত কি আর বুঝি, আপনি বরং ওনাকেই জিজ্ঞাসা করে নেবেন।
আচ্ছা বেশ, সে না হয় আমি মালতী বাইকে জিজ্ঞেস করে নেব, কিন্তু এবার তুমি বলো তো এই মালতী বাইয়ের সঙ্গে তোমার কিসের সম্পর্ক, মানে তুমি কে হও? ওর
কোনো সম্পর্ক নেই, তবে উনি আমাকে বড় ভালোবাসেন।
তা কতদিন রয়েছে ওনার কাছে?
তা প্রায় 3 বছর হবে।
নাচঘরটা ভালো করে তৈরি করে দে, সাজিয়ে ফেল একদম নতুন বউয়ের মতন, দেখিস ফুলগুলো সব টাটকা দিবি, একটা যেন বাসি পচা না পাই আমি।
মালতি বাইয়ের গলা শুনতে পাচ্ছি, বোধহয় তিনি এদিকেই আসছেন, আমি এখন চলি।
এই বলে সে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই মালতি বাই সেখানে এসে উপস্থিত, অত্যন্ত বিনয় সুরে সে বলল,
মাফ করবেন দারোগা বাবু, আপনাকে অনেকক্ষণ কষ্ট দিয়েছি, এতটা সময় একা বসিয়ে রেখে অপেক্ষা করিয়েছি, আপনার নিশ্চয়ই খুব অসুবিধা হয়েছে, ক্ষমা করবেন এই অধমকে।
না না মালতি ভাই, আমার কোনো কষ্ট হয়নি। আচ্ছা যেটা বলতে এসেছিলাম আপনাকে, বিনয়কৃষ্ণকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি এখন হাজতে, তাকে জেরা করে যেটুকু বুঝেছি তিনি আসল হত্যাকারী, কিন্তু যতক্ষণ না সেটা প্রমাণ করতে পারবো ততক্ষণ তো আর তাকে শাস্তি দিতে পারি না, কিন্তু কি করে যে প্রমাণ করবো তাই বুঝে উঠতে পারছি না। আচ্ছা আপনি এই সম্বন্ধে কি কোনো উপায় বলতে পারেন?
সে কি, আপনারা হলেন গিয়ে পুলিশের লোক, সেখানে কি না আমাকে জিজ্ঞাসা করছেন উপায়ের কথা? আমি তো সামান্য মেয়ে মানুষ মাত্র, আমার কি অত জ্ঞান গমিয়ে আছে নাকি দারোগা বাবু?
সামান্য আপনি মোটেও নন, তাছাড়া আমাদের দেশের রানীও তো একজন মেয়ে, সেখানে আপনাকে স্রেফ মেয়ে বলে কি করে অগ্রাহ্য করি বলুন তো মালতি ভাই। তোষামোদ করলে যেখানে ভগবানও সন্তুষ্ট হয় সেখানে তো মানুষ কোন ছাড়। আমার এমন তোষামোদপূর্ণ কথায় মালতি ভাই ভীষণ খুশি হলো, গদগদ স্বরে বলল,
যখন ধরা পড়েছে তখন বিনয়বাবুকে তো সমস্তটা স্বীকার করতেই হবে। আপনিই বলুন, পথে তার সঙ্গে সুন্দরলালের সাক্ষাৎ হয়, তারপর বচসা হয়, সুন্দরলাল তাকে অপমান করে গায়ে হাত তোলে, বিনয়বাবুও আর চুপ না থেকে হাতাহাতিতে জড়িয়ে যান, কিন্তু ব্যাপার শুধু এটুকুতেই শেষ হতে পারে না। দিনরাত কতবাবুদের দেখছি দারোগা সাহেব, তাদের সবার সঙ্গে আলাপ পরিচয় থাকুক না থাকুক, বাইরেটা দেখেও অনেক কিছু বুঝতে পারে এই মালতী ভাই। আমি হলফ করে বলছি, বিনয়বাবুর মতো দাম্ভিক অহংকারী পয়সার গরম দেখানো লোক সুন্দরলালকে এমনি এমনি ছেড়ে দিয়েছিল তা কখনোই হতে পারে না। তিনি এই অপমানের প্রতিশোধ না তুলে যে ফিরে যাবেন না সেটা হবেই না কখনো। ওই সময় অন্ধকারে আশেপাশে কাউকে না দেখতে পেয়ে সুন্দরলালকে তিনি নিজের হাতে মেরে ফেলেন। আপনি এই কথাগুলো তাকে বলে চাপ সৃষ্টি করে দেখুন, একটা সময় সে নিজে এইগুলো বাধ্য হয়ে স্বীকার করবে।
ঠিকই বলেছেন, আমার তাই মনে হয়। বিনয়কৃষ্ণ লোকটাকে বাইরে থেকে দেখলে বড় শান্তশিষ্ট ভদ্র বলে মনে হলেও তার ভেতরে ভেতরে যে কোনো অভিসন্ধি চলছে সেটা বুঝতে অসুবিধা হয় না। আমি নিশ্চিত তিনি আমার সামনে যা যা কথা বলেছেন তা একটাও সত্যি নয়। আমার কথায় বাইজি বড় সন্তুষ্ট হলো, নানা প্রকারে আমাকে সম্মান সমাদর করতে লাগল। আমি তখন সুযোগ পেয়ে অন্যান্য কথা তুললাম, তার বিষয় সম্পত্তির কথা, তার কতজন ভাড়াটিয়া, এই বাড়ি কতদিনের, কার কাছ থেকে কিনেছেন, এইসব। হঠাৎ করে এর মাঝে আমি তাকে জিজ্ঞাসা করে বসলাম, আচ্ছা আপনার মোটমাট গাড়ি কখানা? কেন জানি না গাড়ির কথা শুনে মালতী ভাইয়ের মুখটা হঠাৎ কালো হয়ে গেল, কিন্তু সেটা অল্প সময়ের জন্য। সঙ্গে সঙ্গে আত্মসংবরণ করে হাসতে হাসতে সে বলল,
জানেন তো দারোগা বাবু, আমার না গাড়ি ঘোড়ার বড় শখ। গাড়ি এখন আমার কেবল দুখানাই আছে বটে, কিন্তু তাতে আমার তৃপ্তি হয় না। সুবিধা মতো ভালো গাড়ি পেলে আমি আরো দু একখানা কিনে ফেলি।
আচ্ছা, তার মানে আপনার এখন গাড়ি দুটো, তাহলে ঘোড়া কটা?
ওই সব মিলিয়ে সাতটা।
কেন এতগুলো ঘোড়া কেন? আমার প্রশ্নে মালতী ভাই আবার গম্ভীর হয়ে গেল, কোনো উত্তর দিতে পারল না। কিছুক্ষণ পরে বলল,
ভালো ঘোড়া পেলেই কিনে নিই আর কি, ওই যে বললাম আমার ঘোড়ার বড় শখ।
তার মানে এই সাতটা ঘোড়ার মধ্যে নিশ্চয়ই কোনোটা না কোনোটা খুব ভালো, বা হয়তো অনেকগুলোই ভালো, কিংবা হয়তো সবগুলোই ভালো, কি তাই তো? তা বলছিলাম যে ঘোড়াগুলো একবার দেখতে পারি কি? না মানে আমারও একটু ঘোড়ার শখ আছে আর কি। আমার কথায় অল্পক্ষণ ধরে মালতী ভাই কি একটা চিন্তা করল, তারপর বলল,
যদি আপনার দেখতে ইচ্ছা হয়ে থাকে দেখুন না, আমার রাস্তা বলে গিয়ে নাজিরকে বলুন, সে আপনাকে ঘোড়াগুলো দেখিয়ে দেবে। নাজির আমার কোচম্যান, আমার নাম করে বলবেন, সে আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখিয়ে দেবে।
আমি আর কাল বিলম্ব করলাম না, তখনই মালতী ভাইয়ের থেকে বিদায় নিয়ে তার আস্তাবলের দিকে হাঁটা দিলাম। মালতী ভাইয়ের এই বিশাল দালান বাড়ি যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, তেমনই আস্তাবলটাও সুন্দর, দেখলে মনে হয় যেন কোনো ইংরেজের আস্তাবল। ঠিক এমন সময় আমার হাঁটার পথে আচমকা কে যেন এসে দাঁড়িয়ে পড়ল। তাকিয়ে দেখি সেই অল্প বয়সী মুখরা মেয়েটা যার সঙ্গে আমি ঘরে অতক্ষণ ধরে কথা বলছিলাম। এ কি, তুমি এখানে?
মালতী ভাইয়ের সঙ্গে আপনি যখন কথা বলছিলেন তখন আমি বাইরে থেকে আড়ালে দাঁড়িয়ে সবটা শুনেছি। যেই আপনি আস্তাবল দেখার জন্য বাইরে এলেন আমি আপনার পিছু পিছু চলে আসলাম, দেখতে এলাম আপনি এখানে ঠিক কি কি দেখেন।
মেয়েটার কথা শুনে আমি মনে মনে বেশ একচট হেসে নিলাম, তারপর পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে ওর হাতে গুঁজে দিয়ে বললাম, এই নাও তোমার পারিশ্রমিক, যদি আমায় কিছু কাজের কথা বলতে পারো তাহলে আরও দেব। মেয়েটা টাকাটা নিল, কিন্তু আমি তাকে সেটা কেন দিলাম সে জিজ্ঞাসা করল না। আচ্ছা, এতক্ষণ তো তোমার সঙ্গে কথা বলছি কিন্তু নামটাই তো জানতে পারলাম না, কি নাম তোমার?
আমার নাম শঙ্করী, আমি মালতী বাইয়ের প্রধান দাসী।
বাহ বাহ, এ তো বেশ কথা। আচ্ছা, এই যে এতগুলো কোচম্যান আর সহিস আছে,
এদের মধ্যে তোমার মালতী বাইয়ের সব থেকে কাছের লোক মানে সবচেয়ে প্রিয় পাত্র কে?
সবাই ওর খুব কাছের। আসলে বাই সাহেব সবাইকে খুব ভালোবাসেন কি না?
না, তাহলেও বিশেষ কেউ তো থাকবেই। এই যেমন ধরো, তুমি মালতী বাইয়ের বিশেষ লোক, সবাই তো আর তোমার মতন খাস নয়। তেমনই কোচম্যান বা সহিষদের মধ্যে এমন কে আছে যাকে তোমার এই বাই সাহেব সব থেকে বেশি ভরসা করেন, বিশ্বাস করেন?
আমেদ আলী।
আমেদ আলী? তাকে কোথায় পাবো? সে এখন এখানে আছে?
সে এখন এখানে নেই, দেশে গিয়েছে। তার বদলে নাজিরই এখন মালতী বাইয়ের সমস্ত কাজ করে দিচ্ছে।
নাজিরও বুঝি মালতী বাইয়ের খুব কাছের লোক?
একদমই না, বাই সাহেব তাকে দুচক্ষে দেখতে পারেন না। যেহেতু সে আমাদের দেশের লোক, সেই জন্য এখনো চাকরি করছে এখানে। তাছাড়া ও খুব বিশ্বাসীও, সেজন্য মালতী বাই ওকে এখনো তাড়িয়ে দিতে পারেননি, নয়তো নাজিরের ওপর বাই সাহেবের খুব রাগ।
কেন, বিশ্বস্ত লোক বলছো তো, আবার তোমাদের দেশের লোকও যখন, তাহলে রাগ কিসের?
আসলে আমি
শঙ্করী, আমাকে কি একটা যেন বলতে যাচ্ছিল, ঠিক এই সময় পেছন থেকে কি একটা ওর নাম ধরে ডাকায়, আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই সে সেখান থেকে তড়িঘড়ি বেরিয়ে চলে গেল। কি বলতে চাইছিল? নাজির বলে কোচম্যানটার উপর মালতী বাইয়ের এত রাগ কেন? আর রাগ যদিও বা হবে, তাহলে এখনো তাকে চাকরিতে রেখেছেই বা কেন? না, এই নাজিরের সঙ্গে আমার একবার কথা বলা দরকার। আমি আর সেখানে দাঁড়িয়ে সময় নষ্ট করলাম না, নাজিরের খোঁজে আস্তাবলের ভেতর দিকে হাঁটা লাগালাম। আমি আস্তাবলের দিকে খানিকটা এগিয়ে যেতেই দেখি দুটো লোক পিঠোপিঠি দাঁড়িয়ে দুটো ঘোড়া জল দিয়ে পরিষ্কার করছে আর নিজেদের মধ্যে কথা বলছে। ওদের একজন যুবক আর একজন বৃদ্ধ। বুড়ো লোকটা কথার মাঝে যুবকটিকে নাজির নাম বলে সম্বোধন করাতে আমি বুঝলাম এই হচ্ছে সেই নাজির যাকে আমি খুঁজছি। এদিক ওদিক তাকিয়ে দেখলাম আরও কয়েকজন লোক নিজেদের নিজেদের কাজে ব্যস্ত। এই সময় আমি যদি নাজিরকে আড়ালে ডেকে কোনো কথা বলি, তাহলে সেটা মালতী বাইয়ের কানে পৌঁছাতে বেশি সময় লাগবে না। সুতরাং যেভাবেই হোক নাজিরকে আলাদা করে নিয়ে গিয়ে কথা বলতে হবে। যদি তার কাছ থেকে বিশেষ কিছু জানা যায়, তাহলে সেটাই এই কেসের তুরুপের তাস। আমি বাহানা করে সমস্ত কোচম্যান এবং সহিষদের একে একে কাছে ডেকে তদন্তের খাতিরে দু একটা প্রশ্ন করলাম, যাতে কেউ বুঝতে না পারে যে আমি শুধুমাত্র নাজিরের সঙ্গে কথা বলার জন্য এখানে এসেছিলাম। এভাবে যখন নাজিরের পালা এলো, আমি খুব সন্তর্পণে ফিসফিস করে ওকে বললাম,
বাইরে যে মনসুনের চায়ের দোকান আছে, সেখানে এসে আমার সঙ্গে 10 মিনিটের মধ্যে দেখা করো, তোমার সঙ্গে কিছু কথা আছে। যদি তুমি আসো তাহলে তোমারই লাভ, যদি না আসো তবে লোকসান, এখন বাকিটা তোমার ওপর।
এই বলে আমি হনহন করে সে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। বুঝতে পারলাম কেউ তেমন কিচ্ছুটি টের পায়নি। মনসুরকে আমার আগে থেকেই বলা ছিল, নাজির সেখানে আসতেই সেই চায়ের দোকানের একদম ভেতরে একটা গোপন ঘরে গিয়ে আমি আরও বসলাম। মনসুন ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে চলে গেল। এ কথা সে কথা জিজ্ঞেস করার পর এবারে আমি নাজিরকে আসল প্রশ্ন করলাম, আচ্ছা নাজির, মালতী বাইয়ের ঘোড়াগুলোর মধ্যে সবগুলো গাড়ি তো টানবার জন্য উপযুক্ত নয়। আমি ভালো করে লক্ষ্য করেছি যে ওগুলোর মধ্যে দুটো ঘোড়া তো গাড়ি টানবার জন্য একদমই অনুপযুক্ত। তা এই বাড়িতে কি কোনো লোক আছে যারা সেই ঘোড়াগুলোতে চড়ে? আমার প্রশ্নের উত্তরে নাজির প্রথমে কিছু বলল না, একটু ইতস্তত করতে লাগলো। তার দোনোমনো ভাব দেখে আমি পকেট থেকে একটা নোট বের করে তার হাতে দিয়ে বললাম, দেখো নাজির, আমি পুলিশের লোক, একটা বিশেষ কাজের জন্য তোমায় আমি এসব প্রশ্ন করছি। তুমি যদি সব কিছু ঠিকঠাক উত্তর দাও তাহলে বড় উপকার হয়। তোমার কথাগুলো যদি আমার কাজে লাগে তাহলে আমি তোমাকে আরও 10 টাকা পুরস্কার দেব।
আমার টাকার লোভ নেই দারোগাবাবু, আমার পুরস্কারও চাই না। আমি ইতস্তত করছি কারণ আমার ভয় লাগছে এই ভেবে যে যদি আমার চাকরি চলে যায়।
ভাত ছড়ালে কাকের অভাব হয় না নাজির, তুমি আমায় সব কিছু সত্যি করে বলো, তোমার এই কাজটা চলে গেলে আমি তোমায় আরেকটা চাকরির বন্দোবস্ত করে দেবো। বলো এবারে, ওই ঘোড়াগুলোতে কে চড়ে?
মালতী বাই নিজেই।
প্রমাণ করতে পারবে?
কেন পারবো না, কে না জানে যে ওই বাই সাহেব মাঝে মধ্যেই ঘোড়ার পিঠে চড়ে বাড়ি থেকে বেরিয়ে যান, মেম সাহেবদের মতন পোশাক পরে নিজের সাদা ঘোড়ার উপরে বসে তিনি যে কোথায় যান সেটা কেউ জানে না।
কাল রাতেও কি তিনি বাইরে গিয়েছিলেন এই ঘোড়া নিয়ে?
হ্যাঁ, বেরিয়েছিলেন, হাতে যেন কি একটা ছিল তার, আমি আড়াল থেকে সবটা দেখেছি, কিন্তু
কিন্তু কি
কিন্তু তার পোশাক কালকে মেম সাহেবদের মতো ছিল না।
তিনি পুরুষের বেশে সর্বাঙ্গ কালো কাপড়ে ঢেকে ঘোড়ায় চড়ে বেরিয়েছিলেন কি, তাই তো? নাজির আমার কথা শুনে থ হয়ে গেল, আমতা আমতা করে বলল,
আপনি আপনি এ কথা কেমন করে জানলেন দারোগা বাবু?
সে যেমন করেই জানি না কেন, কথাটা কি সত্যি না মিথ্যে?
হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। কাল রাতে 7:30 নাগাদ কালো রঙের পোশাক পরে ঘোড়ায় চেপে কোথায় যেন বেরিয়ে গেলেন তিনি। চারিদিকে খুব কুয়াশা হয়েছিল গতকাল, সন্ধে 7:30টাকেই মনে হচ্ছিল রাত 12টা, তাই আমি যে তাকে আড়াল করে দেখেছি সেটা তিনি বুঝতেই পারেননি।
তুমি পরে কিছু জিজ্ঞাসা করনি?
কোনো কথা জিজ্ঞাসা করা এই বাড়িতে নিয়ম বিরুদ্ধ, তার যা আদেশ সেটাই সকলকে পালন করতে হবে। তাছাড়া আমার উপর তিনি একটু বেশি বিরক্ত, আমাকে উনি দু চক্ষে দেখতে পারেন না, কিছু বলতে গেলেই বারবার মনে করিয়ে দেন যে আমি তার চাকর, সেই জন্য আমি আর কিছু জিজ্ঞেস করিনি।
আচ্ছা, এই কথাটা তুমি যে বললে তা এবারে আমাকে একটু পরিষ্কার করে বলো তো, তোমার উপর বাইজির এত রাগ কেন? সত্যি বলবে, কিছু লুকাবে না।
এ বাড়িতে মালতী বাইয়ের চোখে যেটা সবচেয়ে বড় অন্যায়, আমি সেটাই করেছি, ভালোবেসেছি। এ বাড়ির একজনকে আমি ভালোবাসি, তাকে নিয়ে আমি আমার বাকি জীবনটা সুস্থ স্বাভাবিকভাবেই কাটাতে চাইছি, আর এটাই মালতী বাইয়ের চোখে অপরাধ। অনেকবার চেষ্টা করেছি তাকে বোঝানোর, কতবার কথা বলেছি, কিন্তু লাভ হয়নি। আমি আর চুপ করে আছি কেন জানেন? যাতে আমার ভাগে শাস্তি আমার ভালোবাসার মানুষটাকে না দেয় ওই নিষ্ঠুর মহিলা, তাই বাধ্য হয়ে মাটি কামড়ে পড়ে আছে এখানে, যাতে দুবেলা করে হলেও ওকে যেন চোখের দেখা দেখতে পাই। প্রতি মুহূর্তে সুযোগ খুঁজি, জানেন, কিভাবে দুজনকে এই নরক থেকে বেরোতে পারব না, কিন্তু পারি না, কিছুতেই বেরোতে পারি না।
আমি তোমায় কথা দিচ্ছি, তুমি আমাকে সহযোগিতা করলে আমি তোমায় আর তোমার ভালোবাসার মানুষকে এই বাড়ি থেকে বের করে আনবো। তা কে সে, নাম কি তার?
শঙ্করী, মালতী বাইয়ের প্রধান দাসী।
কিছুক্ষণের জন্য আমার মুখ থেকে আর কোনো কথা সরল না। শঙ্করী কি তবে আমার কাছ থেকে যাওয়ার আগে ইতস্তত করে যেটা বলতে চাইছিল সেটা কি এটাই? নাজির আর শঙ্করী একে অপরকে ভালোবাসে, এই জিনিসটাই কি শুধু মালতী বাইয়ের কাছে বিরক্তির কারণ, নাকি শঙ্করী যেহেতু তার প্রধান দাসী সুতরাং তার কোনো না কোনো গোপন কথা ওর মাধ্যমে নাজিরের দ্বারা বাইরে ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? এই ভেবে সে গোটা ব্যাপারটার উপরে অসন্তুষ্ট। প্রশ্ন প্রশ্ন অনেক প্রশ্ন, অনেক প্রশ্নর জট খোলা এখনো বাকি আছে। আমি আবারও নাজিরকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি কি কখনো এমন কিছু দেখেছ যাতে মালতী বাইয়ের কোনো চূড়ান্ত অপরাধ প্রমাণিত হতে পারে?
আমি যেটা দেখেছি বা শুনেছি সেটা ঠিক প্রমাণ হিসেবে কোনো কাজে আসবে কি না জানি না, তবে আপনাকে একদিনের ঘটনা সম্পর্কে কিছু বলতে চাই। ব্যাপারটাই দুদিন আগের, শ্যামবাজারে গোপালবাবুর আস্তাবলে একটা ঘোড়া মালতী বাইয়ের খুব পছন্দ হয়েছিল, তা তিনি আমায় টাকা পয়সা দিয়ে সেই ঘোড়াটা বায়না করে আসার জন্য পাঠিয়েছিলেন। সকাল নাগাদ আমি সেখানে গেলাম, ঘোড়াটার বায়না করে এলাম, সন্ধে নাগাদ বাড়ি ফিরে এসে বাই সাহেবের ঘরের দিকে পা বাড়ালাম গোপালবাবুর বলে দেওয়া কিছু কথা তাকে জানাতে। কিন্তু অর্ধেক পথ যেতেই শুনি তার ঘর থেকে দুজনের চড়া গলায় ঝগড়া করার আওয়াজ ভেসে আসছে। আমি ঘরে না ঢুকে খানিকটা কৌতূহল বসেই, বলতে পারেন বারান্দার কাছে খাপটি মেরে দাঁড়িয়ে থাকলাম শোনার জন্য। প্রথমে বুঝতে পারিনি, ভেবেছিলাম হয়তো ভেতরে কোনো বাবু রয়েছে মালতী বাইয়ের সঙ্গে, কিন্তু একটু সময় যেতে বুঝলাম ঘরে বাই সাহেবের সঙ্গে যে দ্বিতীয়জন রয়েছে সে আমার অপরিচিত নয়, কেননা গলা শুনে বুঝলাম সেই ব্যক্তিটি হচ্ছে গিয়ে সুন্দরলাল। মালতী বাই সুন্দরলালের মধ্যে তখন তুমুল কথা কাটাকাটি চলছে, আমি বাইরে থেকে কান পাতলাম।
আমারই খেয়ে আমারই পড়ে আমার সঙ্গে বেইমানি করা, কি ছিলে তুমি? এই যে তাকাও আমার দিকে, উত্তর দাও, কি ছিলেটা কি তুমি? রাস্তায় পড়েছিলে, আমি তুলে এসে মাথায় না বসালে তো আজ কোথাও একটা বসে ভিক্ষে করতে। ভালোবেসে কাছে রেখেছিলাম বলে ধরাকে সরা জ্ঞান করেছো, তাই না?
ভেবেছ এই মালতী বাই সব ছেড়ে ছুড়ে দিয়ে তোমার সঙ্গে সুখে সংসার করবে, ঘর বাঁধবে? কান খুলে শোনো, এই মালতী বাইজি প্রতিদিন বড়লোক জমিদার বিত্তশালী বাবু টাকাওয়ালা সাহেবদের সঙ্গে রাত কাটায়, আর তুমি কি না ভেবেছ আমার সঙ্গে ভালোবেসে ঘর করবে? এটা কি বলো, এটা কি আমার লেখা চিঠি? তাই তো, কিন্তু এই চিঠিটা তো আমি তোমায় গিয়ে বিনয়বাবুকে দিতে বলেছিলাম, সেখানে তুমি এই চিঠিটা না নিয়ে গিয়ে ঘরে ফেলে রেখে গেছো, আর তার কাছে অন্য চিঠি পৌঁছে দিয়ে এসেছো। ভেবেছিলে আমি জানতেই পারবো না কি ছিল তোমার সেই নতুন করে লেখা জাল চিঠিতে। উত্তর দাও, চুপ করে না থেকে উত্তর দাও আমাকে সুন্দর, কি লিখেছিলে সেই চিঠিতে তুমি?
মালতী বাই, আমার কথাটা একবার শোনো। হ্যাঁ, এটা ঠিক যে আমি তোমার সই আর লেখা জাল করে অন্য একটা চিঠি বিনয়বাবুকে দিয়ে এসেছি। তুমি তো চিঠিতে লিখেছিলে যে এই বাড়িতে একটা জলসা আছে, তাই বিনয়বাবু যেন তোমার বাড়িতে আসেন, কিন্তু কিন্তু আমি তা চাইনি, কিছুতেই চাইনি। সেই জন্য আমি শুধু ঠিকানাটা পাল্টে দিয়েছি ওই চিঠিতে। লিখেছি জলসা রয়েছে গার্ডেন রিচের বাগান বাড়িতে, তিনি নিমন্ত্রিত, তাই সময়ের মধ্যে তিনি যেন সেই বাগান বাড়িতে পৌঁছে যান। হ্যাঁ হ্যাঁ, আমি জানি বিনয়বাবু আর বসন্তকে আলাদা করার জন্য তুমি অনেক চেষ্টা করেছো, চোখের আড়াল করার জন্য শেষমেশ তোমার বোনকেও তুমি পাঠিয়ে দিয়েছো ওই বাগান বাড়িতে। এই ব্যাপারে তুমি বিনয়বাবুকে কিছু জানাওনি, কেননা তুমি চেয়েছিলে তাকে আবারও নিজের হাতের মুঠোয় করতে। প্রাণপণ চেষ্টা করেছো বিনয়বাবুর মন থেকে বসন্তকে মুছে ফেলতে, কিন্তু বিশ্বাস করো, কিন্তু বিশ্বাস করো, বিশ্বাস করো, আমার মতো তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। বিনয়বাবুর যতই টাকা থাকুক, ওই ওই গোরা সাহেবগুলোর যতই খ্যাতি থাকুক, ওরা তোমাকে শুধু সম্পদের সুখ দিতে পারবে, কিন্তু কিন্তু আমি তোমাকে দিতে পারবো খাঁটি ভালোবাসা। তুমি তুমি তো আমায় ভালোবাসতে বলো, ওই শয়তান বিনয়কৃষ্ণ তোমার জীবনে আসার আগেও তো আমি আর তুমি কত ভালো ছিলাম, সুখে ছিলাম। তোমার তোমার পেশা যাই হোক না কেন, তাতে আমার কোনো কিছুই যায় আসেনি। তুমি যতই বাবুদের ঘরে রাত কাটাও, যতই সাহেবদের সঙ্গে সময় কাটাও, আমি জানতাম দিনান্তে একবার হলেও তুমি আসবে আমার কাছে ভালোবাসার টানে। শুধু সেটুকু আশা নিয়েই আমি বেঁচেছিলাম বাই সাহেব, কিন্তু যেদিন যেদিন ওই পাষণ্ড বিনয়কৃষ্ণ তোমার জীবনে এলো, সেদিন থেকে তুমি আমায় প্রায় মুছে ফেললে তোমার মন থেকে। হ্যাঁ, আমি সেটা মেনে নিতে পারছিলাম না, শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য আমি এটা করেছি। এখন তো বিনয়কৃষ্ণর মন থেকে তোমার নাম উঠে গিয়েছে, সে তোমায় ভালোবাসে না আর, তার মনে এখন শুধুই বসন্ত রয়েছে। তুমি যতই চেষ্টা করো বিনয়কৃষ্ণর মন তুমি তোমার বোনের থেকে কখনো ফেরাতে পারবে না, পারবেই না। তার চেয়ে এক কাজ করো না, বরং ওদেরকে ওদের মতো থাকতে দাও, আমি আর তুমি চলো চলো আগের মতো সুখে থাকি। আমি তোমার জন্য সব করতে পারি, সব। আমি চাই আমাদের দুজনের মধ্যে যেন আর কখনো কেউ না আসে। মালতী বাই, মালতী বাই, দোহাই তোমার, আমাকে আমাকে তোমায় আগের মতন করে আবার ভালোবাসতে দাও না, দাও না ভালোবাসতে।
না না, এই কিছুতেই হতে পারে না, আমার এতদিনের পরিকল্পনা এভাবে ভেঙে যেতে পারে না। বিনয়বাবু আর বসন্তকে আলাদা করে দেওয়ার জন্য আমি এতদিন ধরে অনেক চেষ্টা করেছি, আর সেটা প্রায় সফল হয়ে গিয়েছিল। একটু একটু করে আমি তার মনটা আমার দিকে আবার ফেরাতে পারছিলাম, কিন্তু তুমি তুমি আমার সমস্ত পরিকল্পনা বানচাল করে দিলে সুন্দর। আমি তোমাকে ছাড়বো না, এর মাসুল তোমাকে দিতেই হবে, আমায় তুমি ভালোবাসো তাই না? বেশ, আমিও দেখতে চাই এই ভালোবাসার জন্য, এই মালতী বাইয়ের জন্য তুমি ঠিক কী কী ত্যাগ করতে পারো।
এই সময় দেখলাম দালানের পাশ থেকে কে একটা বেশ আসছে, তাই আমি সেখানে আর দাঁড়ালাম না। শুনতে পেলাম সুন্দরলাল তখনও বাই সাহেবকে কাকুতি মিনতি করেই যাচ্ছে। মালতীবাইও এইরকমভাবে হম্বিতম্বি চালাচ্ছে ওর। মালতীবাই মানুষটা অত্যন্ত ভয়ানক দারোগা সাহেব। নিজের অভীষ্ট সিদ্ধি না হলে সে শেষ অবধি যেতে পারে। টাকা, সে টাকা ছাড়া আর কিছু বোঝে না। আপনি যদি মনে করেন বিনয়বাবুর প্রতি তার সত্যিকারের ভালোবাসা ছিল, তাহলে সেটা ভুল। শুধু বিনয় কৃষ্ণ বলে নয়, যে কোনো বাবুই ওর কাছে ছিল শুধুমাত্র টাকার পুতুল। এই টাকার লোভে সে নিজের মায়ের পেটের বোন বসন্তকেও ওই দূরে গার্ডেন রিচের বাগান বাড়িতে একা ফেলে রাখতে দ্বিধা করে। আপনি বিচক্ষণ মানুষ, আমি এতক্ষণ আপনাকে যা যা বললাম সব সত্যি। সেগুলো শুনে আপনি নিজেই বিচার করুন কোনটা ঠিক কোনটা ভুল, কে দোষী কে নির্দোষ। আমার আর কিছু বলার নেই দারোগা সাহেব, আমার আর কোনো ভয়ও নেই।
কেসটা যখন আমার কাছে প্রায় জলের মতন পরিষ্কার, মালতীবাই যে সুন্দরকে প্রতিহিংসার বসে গুলি করে খুন করেছে তাতে আর কোনো সন্দেহ নেই। এমনকি আমি নিশ্চিত যে বাইজির পরের লক্ষ্য ছিল খোদ বিনয়কৃষ্ণ, কারণ সে জানত একবার যখন বসন্ত আর সে আবার মিলিত হয়েছে তখন কোনোভাবেই তার দিকে বিনয়বাবুকে ফেরানোর আর কোনো উপায় নেই। সেখানে তার মতন প্রতিহিংসা পরায়ণ ঈর্ষা কাতর একজন নারীর এটাই চিন্তা করা স্বাভাবিক যে বিনয়কৃষ্ণ যখন তার হাতে পড়ল না তখন আর কারোরই হবে না। এর মাঝে আমি একবার মালতীবাইয়ের সেই ভৃত্য বিলুয়াকে আড়ালে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করি, খানিক চেপে ধরতেই সে একটা সত্যি গলগল করে বলে ফেলল। সুন্দরলাল যেদিন সেই জাল চিঠিটা বিনয়কৃষ্ণকে দিয়ে আসে আর সেটা সম্পর্কে যখন মালতীবাই জেনে যায়, ঠিক সেই দিন সে বিলুয়াকে চুপি চুপি বিনয়বাবুর বাড়িতে পাঠিয়েছিল, এটা দেখে আসার জন্য যে বিনয়কৃষ্ণ বটব্বাল বাড়িতে আছে কিনা। বিলুয়া এসে খবর দেয় বিনয়বাবু বাড়িতে নেই, কিন্তু তার ফেরার কথা সেই রাত্রেই। এ থেকে আমি বুঝলাম মালতীবাই নির্ঘাত চিন্তা করছিল সে এক ঢিলে দুই পাখি মারবে। তার প্রাথমিক পরিকল্পনা ছিল অন্ধকারের মধ্যে সুন্দরলালকে গুলি করে হত্যা করার, এবং সেটাতে সে সফল হয়। এরপর একই দিনে একই সঙ্গে একই সময় সে চেয়েছিল গার্ডেন রিচের বাগান বাড়িতে গিয়ে বিনয়বাবুকে মারতে, কিন্তু সেখানে গিয়ে দেখে বিনয়কৃষ্ণ ওখান থেকে বেরিয়ে গেছে, সুতরাং তাকে মারার আর কোনো রাস্তা নেই। তবে করতে হবে এরপর আরও একটা পরিকল্পনা, আবারও খুঁজতে হবে যে কীভাবে কৌশলে মারা যায় বিনয়কৃষ্ণকে। কিন্তু সকালবেলা উঠে বিনয়বাবু যখন মালতীবাইয়ের কাছে নালিশ জানাতে এলো সুন্দরের বিরুদ্ধে, তখন একটা নতুন পরিকল্পনা মাথায় চলে এলো তার। প্রাণে না মারতে পারুক, মানে তো মারাই যায় এখন। সুতরাং বিনয়কৃষ্ণকে যদি কোনোভাবে সুন্দরলালকে খুনের অপরাধে জেলবন্দী করা যায়, তাহলে বেঁচে থাকতেই মান সম্মান ধূলিস্যাৎ হয়ে যাওয়ায় লজ্জায় মরে যাবে বিনয়কৃষ্ণ। এই উপায় বের করে মালতীবাই প্রায় সফল হয়ে গিয়েছিল বলা চলে, যদি না আমি তার বাড়িতে আস্তা বলার খোরার সন্ধান পেতাম। শুধু এটুকুই নয়, প্রমাণ হিসাবে পেলাম আরও কিছু। থানায় ফিরে এসে ফোর্স নিয়ে আবার বেরিয়ে গেলাম মেছোবাজার মালতীবাইজির দালান বাড়িতে। সেখানে তখন জলসা শুরু হয়ে গেছে। পাহারাদারগুলোকে আটক করে দু তিনজন কনস্টেবলকে নিয়ে আমি সোজা চলে গেলাম মালতীবাইয়ের বসত ঘরের দিকে। সেখানে গিয়ে খানা তল্লাশ করতেই বেরিয়ে এলো একটা পুরুষের পোশাক, বেশ বড়সড় রকমের কালো রাঙা আলখাল্লা, সঙ্গে একটা পাঁচ নলা পিস্তল। বন্ধ করো, বন্ধ করো এই জলসা, মালতীবাই আপনার বাড়ির কর্মচারী সুন্দরলালকে গুলি করে হত্যা করার অপরাধে আপনাকে গ্রেফতার করা হচ্ছে। আততায়ীর পরনে থাকা কালো রঙের আলখাল্লা এবং যে আগ্নেয়াস্ত্র দিয়ে সুন্দরকে খুন করা হয়েছিল সেই দুটো জিনিসই আপনার ঘর থেকে উদ্ধার হয়েছে। আপনাকে আমাদের সঙ্গে এখনই থানায় যেতে হবে, চলুন। মুহূর্তের মধ্যেই জলসা ছত্রভঙ্গ হয়ে গেল। ঘুঙুর তবলা সরদের আওয়াজে মুখরিত নাচঘরে নিমেষে নেমে এলো নিস্তব্ধতা। ভেবেছিলাম আমার কথা শুনে হয়তো মালতীবাই হম্বিতম্বি করবে, অস্বীকার করবে অভিযোগ, কিন্তু উল্টে দেখলাম আমার কথাগুলো শোনার পর তার মুখে ফুটে উঠেছে একটা অদ্ভুত হাসি। সেই হাসি পরাজয়ের নাকি বিজয়ের হাসি তা ঠিক বুঝতে পারলাম না। ঘুঙুর জোড়া পা থেকে খুলে রেখে ধীরে ধীরে সে আমার কাছে এগিয়ে এলো। সেই একই রকম ভাবলেশহীন চোখে আমার দিকে দৃষ্টি ফিরিয়ে ফিসফিসিয়ে বলে উঠল,
তাহলে শেষমেশ ধরাই পড়ে গেলাম, বলুন।
আর কাল বিলম্ব না করে অপরাধীকে থানায় নিয়ে আসলাম আমি। মালতী বাই তার সমস্ত দোষ স্বীকার করল এবং আমি ঠিক যা ভেবেছিলাম সে ঠিক তাই বলল। এদিকে বিনয় কৃষ্ণ নির্দোষ হওয়ায় সেই রাতেই মুক্তি পেলেন। বাইজি যে সকল দোষ স্বীকার করেছিল তার সপক্ষে যতগুলো প্রমাণ জোগাড় করা যায় সবই পাওয়া গেল, কিন্তু তার নিজের বক্তব্যটুকু বাদ দিলে যেটুকু পড়ে থাকে তার উপর নির্ভর করে হত্যাকারীর শাস্তি বিধান ইংরেজ আইনে সিদ্ধ নয়। এদিকে বিচারকালে নিজের উকিলের পরামর্শ অনুযায়ী মালতী বাই তার সমস্ত দোষ অস্বীকার করল। সুতরাং যা হবার তাই হল, বিচারে সে মুক্তি পেয়ে গেল। কিন্তু এই মোকদ্দমায় তার যা কিছু বিষয় সম্পত্তি অর্থ ছিল সব কিছু শেষ হয়ে গেল। অগত্যা পরিশেষে সে কলকাতা ছেড়ে আবার লখনউ চলে গেল। এই শহর সে একাই ছাড়ল, কেননা তার বোন বসন্ত ততদিনে বিনয়বাবুর হাত ধরে মালতী বাইয়ের আশ্রয় ছেড়ে বেরিয়ে গিয়েছিল। ওদিকে প্রতিশ্রুতি মতন আমি নজিরকে অন্য একটি শহরের কাজের বন্দোবস্ত করে দিই এবং সেও শঙ্করীকে সঙ্গে নিয়ে সেখানে চলে যায়। আচ্ছা, আমার এই গল্প আজকে এখানেই শেষ হলো। দারোগা প্রিয়নাথের কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ আছে, আমার আগের গল্পগুলো কিন্তু এই চ্যানেলে অবশ্যই শুনবেন। তাহলে আবার দেখা হবে আপনাদের সঙ্গে, কোনো একটা নতুন গল্প নিয়ে আবার আসবো।